জয় নিতাই। গতদিন আমরা শুকমুনি কথিত সেই নরক বর্ণনা শ্রবণ করলাম, যা শ্রবণ করার পর মহারাজ পরীক্ষিত তিনি একেবারে ভয়ে কম্পমানা হয়ে অশ্রু বিসর্জন করতে করতে বলছেন যে হে গুরু, আপনি এই যে সমস্ত নরকের বর্ণনা করলেন এ তো আমার চিত্তটা বড়ই ব্যথিত এবং চঞ্চল হয়ে উঠেছে, তা আপনি এমন কোনো উপায় বলুন যা শ্রবণ করলে জীব এই যে 28 প্রকার নরক বর্ণনা, নরক যন্ত্রণা, তা থেকে কিভাবে উদ্ধার হওয়া যেতে পারে, বলুন বলুন আমাকে সেই কথা বলুন। বলছেন যে হে রাজন, এই পাপ থেকে, এই নরক থেকে উদ্ধার হওয়ার একমাত্র উপায় হচ্ছে নামাশ্রয়। তা সেই নাম প্রভুকে কেউ যদি হৃদয়ে ধারণা করেন, সেই নাম প্রভুকে যিনি সর্বস্ব করতে পারবেন, তাদের জন্য এই সমস্ত নরক তাদের কিছুই করতে পারবেন। বলছেন কেমন? বলছেন ঠিক আছে, আমি তোমাকে একটি পৌরাণিক উপাখ্যান শ্রবণ করাচ্ছি। আর জানো তো সেই নাম আশ্রয় করলে কি হয়? কেচিত কেবলয়া ভক্ত্যা বাসুদেব পরায়ণাঃ অঘং ঘুণ্যন্তি কৎস্নেন নিহারম ইব ভাস্করঃ। সেই বাসুদেবকে কেউ যদি সম্বল করতে পারেন, বাসুদেবের চরণে সমস্ত কিছু সমর্পণ করতে পারেন, তাহলে জীবের জন্ম জন্মার্জিত পাপরাশি তৎক্ষণাৎ বিনষ্ট হয়। বলছেন কেমন? নিহারামিব ভাস্কর, যেমন নিহার, যে নিহার যে পতিত হয় তৃণ আদির উপরে, তা কি হয়, সূর্যদেব তিনি কি করেন, সেই নিহারকে আবার তুলেন, বোঝাই যায় না যে কোথায় সেই নিহার ছিল। ঠিক তদনুরূপ যারা প্রভুর নাম গ্রহণ করেন তাদের সমস্ত পাপ কখন যে নিঃশেষ হয়ে যায় তা বোঝাও যায়। শোনো, আমি তোমাকে একটি পৌরাণিক উপাখ্যান শ্রবণ করাচ্ছি। কান্নকুব্জে দ্বিজ কচিত দাসীপতি রাজামিলাহ নাম্ন নষ্ট সদাচার দাস্যাহা সংসর্গ দূষিতাহ। কান্নকুব্জ দেশে এক ব্রাহ্মণ থাকতেন, তার নাম অজামিল। তা কেমন? নাম্না নষ্ট সদাচার দাস্যাহা সংসর্গ দূষিত। একবার সে দূষিত সংসর্গে পড়ে তার মতি ভ্রষ্ট হল, কুসঙ্গে পড়ে তার মতি ভ্রষ্ট হয়ে গেল। এই অজামিল তিনি ব্রাহ্মণ, পিতৃ আজ্ঞা পালনকারী, আত্মীয় সাধুগুরু বৈষ্ণবদের সেবাপরায়ণ ছিলেন, সর্বদিক থেকে তিনি ভালো ছিলেন। একবার পিতৃ আজ্ঞা পালনার্থে সে অরণ্যে গমন করেছে সমিত এবং পুষ্প ফলাদি আনয়ন করার জন্য। সেখানে সেই বনমধ্যে এক শূদ্রাকে এক শূদ্র উপভোগ করছে, তাই দর্শন করে কি হলো, তার মতিভ্রষ্ট হল, সে তখন ওই শূদ্রাকেই ভজনা করল। এবং কি হলো, এখানে টিকাকারগণ বলছেন কি, অসৎসঙ্গ সদা ত্যাগ এক বৈষ্ণব আচার। অসৎসঙ্গকে ত্যাগ করতে হবে, তা না হলে যে যত বড়ই মহাত্মা হন না কেন ওই কুসঙ্গের প্রভাবে পড়ে সে বিনষ্ট হয়ে যায়। তার প্রমাণ সাক্ষাৎ অজামিল। অজামিল যে একেবারে খুব দূষিত ব্যক্তি ছিলেন তা নয়, দূষিত ব্যক্তির সংসর্গে পড়ে তার সেই মতিভ্রমণ। এই জন্য শাস্ত্রে কি বলছেন, যে স্ত্রী সঙ্গীর সঙ্গকে সর্বথা ত্যাগ। এতে কোনো প্রকার কমা দিয়ে বলেননি, জোর কণ্ঠ মানে উচ্চ কণ্ঠে বলেছে, যারা অবৈধ স্ত্রী সংসর্গ করে তাদের থেকে সর্বদা দূরে দূরে থাকতে হবে। সেই কপিল ভগবান মাতা দেবহূতিকে বলেছিলেন এই একই কথা, স্ত্রীণাং স্ত্রী সঙ্গিনাং সঙ্গং ত্যক্তা দুরাত আত্মবান। হে মাতো, যত যত প্রকার কুসঙ্গ এই পৃথিবীতে রয়েছে তন্মধ্যে যে সমস্ত ব্যক্তিরা পরস্ত্রী সংসর্গে যারা থাকে তাদেরকে দেখলে দূরের থেকেই তিরস্কার করতে বলছেন। সাধু সে কেমন হবেন, যে কোনো যদি কুকুর ঘৃণিত জন্তুও হয় তাকে ঘৃণা করতে নিষেধ করেছেন, কিন্তু অবৈধ সংসর্গীকে একেবারে সম্পূর্ণরূপে ঘৃণা করতে বলেছেন, তাকে ত্যাগ করতে বলেছেন। তাই দেখুন অজামিল তিনি কেমন ভালো ছিলেন, কিন্তু ওই কুসঙ্গে পড়ে তার মতিভ্রষ্ট হয়ে সেই দাসীকেই ভজনা করল, সেই শূদ্রা। তার নিজ সহধর্মিনী সেই ব্রাহ্মণীকে পর্যন্ত ত্যাগ করল, এটা হচ্ছে অসৎসঙ্গের প্রভাব। তাই আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ নিজ স্বরচিত শ্রী গ্রন্থে মানে চৈতন্য চরিতামৃতেও তিনিও বলেছেন যে অসৎসঙ্গ সর্বদা ত্যাগ, এটা বৈষ্ণবদের আচারের মধ্যে। কথাগুলো কেমনভাবে লিপিবদ্ধ করেছেন, কত রিসার্চ করে কথাগুলোকে, কত অনুধাবন করার পরে কথাগুলিকে লিপিবদ্ধ করেছেন। গেলেন কুসঙ্গে পড়ে সে নিজের গৃহ নিজের সহধর্মিনী সেই ব্রাহ্মণীকে ত্যাগ করে এই শূদ্রার পতি হয়ে গেল। হে রাজন, দেখতে দেখতে সে সমস্ত কুকর্ম করা আরম্ভ করল, চৌর্য দস্যু বৃত্তি আরম্ভ করল। ক্রমে ক্রমে তার নটি সন্তান উৎপন্ন হল। এবারে দশমবারে তার দশম সন্তানকে গর্ভে ধারণ করেছে। একবার সাধুর কৃপা হল। টিকাকারগণ কি বলছেন মূলে নেই, যে অযোধ্যা থেকে কিছু সাধুরা একবার বৃন্দাবনে আসছিল, তাই এই কাণ্ডকুব্জ দেশ মধ্যে পড়ে মাঝে পড়ে। দেখুন সাধুর কৃপাটা কেমন। আগামী দিন গতদিন আমরা মহারাজ জড়ভরতের চরিত্র দেখলাম, যে সেই মহাত্মার কৃপা হলে রাজা রঘুর কেমন জ্ঞান হলো এবং অনায়াসে সংসার ছেড়ে তিনি চলে যেতে পেরেছিলেন। তা কিছু মহাত্মাগণ তারা ওই প্রভুর নাম করতে করতে আসছেন অযোধ্যা থেকে এই শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনের সাধুরাও অযোধ্যাও গিয়ে থাকেন। তদানীন্তন যুগে তো আর এই যানবাহনের তেমন ব্যবস্থা ছিল না, তাই সমস্ত সাধুগণ একত্রিত হয়ে তারা প্রভুর গুণগ্রাম করতে করতে চলছে। যেখানে এই রাত্র উপস্থিত হতো সেখানে থেকে যেত। একবার কি হলো, ওই কাণ্ডকুব্জ দেশে এসে এক গুরুদেব নিজ শিষ্যগণের সঙ্গে এলেন। সন্ধ্যা হয়ে এসেছে প্রায় প্রায়, একজনকে জিজ্ঞাসা করছেন যে আমরা এখানে থাকতে চাই, আশেপাশে কোনো ভক্তদের বাড়ি আছে কি? দুষ্ট লোকের প্রভাব তখনও ছিল না আর এখনও নেই। একজন দুষ্ট ব্যক্তি সে চালাকি করে কি বলছে জানেন? বলছেন, বাবা এই অনতি দূরে একটু দূরেই মহাত্মা অজামিল আছে, খুব ভালো ভক্ত, আপনারা না সকলে সেখানে যান, খুব যত্ন হবে। মানে সে তো চোর দস্যু। বললেন ঠিক আছে। আবার পথে যেতে যেতে কেউ বলছে না না সে তো চোর, সে তো দস্যু, সে তো ডাকাত। তা গুরুদেব রয়েছেন শিষ্য মণ্ডলীর সঙ্গে, প্রধান শিষ্য বলছেন যে গুরুজি শুনতে পাচ্ছি তিনি নাকি চোর দস্যু, সেখানে না গেলেই ভালো হতো না? বলছেন চোর দস্যু কি হল, আমরা সাধু, আমাদের কি ক্ষতি করবে সে, চলো। এবারে অজামিল তো গিয়েছেন, সেই সন্ধ্যা হয়েছে, সে তো গিয়েছে চুরি ডাকাতি করতে। তার গৃহিণী সেই শূদ্রা তাকে গিয়ে বলছেন, সেই সাধুগণ অযোধ্যাবাসী সাধুগণ, সীতারাম রাম রাম। অনেকক্ষণ এই রকম করার পরে তার স্ত্রী জানছেন যে আমাদের এখানে তো কেউ এসে এই রকম ভগবানের নাম করে না, আমাদের দ্বারে কেউ আসেই না। অনেকক্ষণ ধরে সীতারাম সীতারাম করতে থাকলে তার পত্নী বাইরে বেরিয়ে এলেন, এসে বলছেন, ওহো মহাত্মাগণ বলুন আমি আপনাদের জন্য কি করতে পারি, প্রণাম জানালেন। গুরুজি বলছেন, মা আমরা না এখন এই বৃন্দাবনের দিকে যাচ্ছি, রাত হয়ে গেছে, তা এখানেই থাকবো মনে করছি, আর এখানেই প্রসাদ পাব। বলছেন, বাবা আমাদের রান্নাঘর তো অপবিত্র, এখানে তো রান্না করে আপনারা পেতে পারবেন না, বরঞ্চ আপনারা অন্য কোথাও চলে যান। তারা চলে যাচ্ছে, কিন্তু সাধুদের একটা প্রভাব আছে, সেই সাধুদের প্রভাবে তার মতিটা একটু পরিবর্তন হয়েছে। তার মাথায় এটাই আসলো, তাই তো, যদি সাধুদের শুকনো দ্রব্য দেওয়া যায় তাহলে তারা মানে সে তো মহাত্মারা বানিয়ে পেতে পারবেন, এটা তো হতে পারে। তাই বলছেন যে হে মহাত্মাগণ সামনে গিয়ে আমি যদি শুকনো দ্রব্য দিয়ে দিই তাহলে ওই বৃক্ষ, বিশাল বটবৃক্ষ ছিল একটা, ওই বটবৃক্ষের নিচে আপনারা মানে রসুই বানিয়ে নিতে পারবেন? বলছেন হ্যাঁ মা তা পারবো আমরা। এবারে ঠিক তাই করল, সুন্দরভাবে প্রসাদ পেলেন, সাধুরা ভোগ লাগিয়ে সন্ধ্যাবেলা কীর্তন আদি করে একদম সুন্দরভাবে প্রসাদ পেলেন। এবারে অধিক রাত্রে এই ডাকাতি করে ফিরছে ওই অজামিল, অজামিল দেখে যে এত সাধু সেই বটবৃক্ষের নিচে, আবার আমার এই গৃহের চতুর্দিকে কি করছে। অজামিল বলছে, কি হে মহাত্মাগণ আর জায়গা পেলে না, এখানে কি করছো হে? তা বলছেন, কেন এ তো ভক্ত অজামিলের ঘরে আমরা এসেছি। বলছেন, ভক্ত দেখাবো আমি কেমন ভক্ত, এবার তো বলছেন আর জায়গা পাওনি, যাও অন্য কোথাও চলে যাও তোমরা, আমি কিন্তু বড় ভয়ঙ্কর লোক, খুব তর্জন গর্জন করছে অধিক রাত্র। এবারে তর্জন গর্জন শুনে তার স্ত্রী বাইরে বেরিয়ে এসে সে বলছে, কি গো তার তেজ আছে আবার ভালো, কি গো তুমি সাধুদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় এটাই তুমি জানো না? আমি তাদের এখানে থাকতে বলেছি। বলছেন, ওহো দেবী তুমি থাকতে বলেছ, তাই তো আর কিছু বলার নেই। তার আগে আসার পূর্বে সমস্ত সকলে কি বলাবলি করছেন, মানে কিছু শিষ্যরা গুরুদেবকে বলছেন যে গুরুদেব এত জায়গা থাকতে আপনি এই ডাকাতের বাড়িতেই আসলেন? বলছেন সাধু সকলের প্রতি কৃপা করতে হয়। বলছেন ভগবান জানে, যা আশেপাশের থেকে শুনতে পাচ্ছি, জল আনতে গিয়েছিলাম অনতি দূরে, সেখানে বলল সে তো দস্যু। বলছেন দস্যু তাতে কি হলো, সে ব্রাহ্মণ ছিল, তাকে আমি কিছু উপদেশ দেব। এক শিষ্য বলছেন গুরুজি আপনি তাকে ব্রহ্ম গায়ত্রী জপ করতে বলবেন। বলছেন না না, ও অনেকদিন ধরে ভ্রষ্ট হয়েছে, ওকে ব্রহ্ম গায়ত্রী বললে ও জপ করবে না। আরেক শিষ্য বলছে গুরুজি আমার মনে হয় সুন্দর কাণ্ড পাঠ করতে বললে ভালো হবে। বলছেন না ও তাও করবে না, সুন্দর কাণ্ড অসুন্দর কাণ্ড কোনোটাই করতে চাইবে না, আমি দেখি কি করা যায়। বলছেন ঠিক আছে। এর মধ্যে অজামিল এসে যখন তর্জন গর্জন আরম্ভ করলেন, স্ত্রী তাকে বললেন, স্ত্রী অনুগত আমার। বলছে ঠিক আছে দেবী, তুমি যখন বলেছ তাহলে কথা নেই। বলছে ঠিক আছে, আপনারা দু চার দিন পাঁচ দিন আরো থাকুন, যখন আমার দেবী বলে দিয়েছে। ভয় করে, মানে সে অত বড় দস্যু হয়ে উঠেছে কিন্তু স্ত্রীকে ভয় করে। এবারে স্ত্রী একটু ভেতরে গেলে বলছে, গুরুজি বলছেন যে হে অজামিল, আমাদের তো ভোজন খুব সুন্দর হয়েছে, আমাদের দক্ষিণা দিলে না তো? বলছেন দক্ষিণা, এই যে লোটা ঘটি সোটা এগুলো যে ছাড়িয়ে নিয়ে, এটাই দক্ষিণা। আবার দেখছেন স্ত্রী আছে কি। এর মধ্যে তার স্ত্রী আবার বাইরে বেরিয়ে এসেছে। বলছেন কি বলছো গো, সাধুদের সঙ্গে একটু নম্রভাবে কথা বলো। বলছেন না না দেবী, আমি এমনি ভালো মন্দ জিজ্ঞাসা করছি। এবারে তার স্ত্রী সাধু বাবাকে জিজ্ঞাসা করছেন গুরুজিকে, যে গুরুজি আপনি কি বলছেন আমাকে বলুন। বলছেন মা, আমি দক্ষিণা চাইছিলাম, কিন্তু আমি ওই অর্থ করি দক্ষিণা চাইছিলাম। বলছেন তাহলে কি দক্ষিণা? বলছেন তোমার কটি পুত্র কটি সন্তান? বলছেন আমার নটি সন্তান আর দশম সন্তান গর্ভে আছে। তো বলছে মা ওটাই আমার দক্ষিণা, আমার অনুরোধ। সে চিন্তা করছে ব্রহ্ম গায়ত্রীও জপ করবে না, সুন্দরকাণ্ডও করবে না, আর অন্য কোনো ধর্মকর্ম সে করবে না। তার পরিস্থিতি ওই স্থানে পৌঁছে। বলছেন আমার দক্ষিণা ছিল যে তোমার গর্ভস্থিত যে সন্তান জন্ম নেবে তার নামটা না তুমি নারায়ণ রেখো। বলছেন ঠিক আছে, আমি তাই রাখবো, নারায়ণই রাখবো। সাধু গৃহীর মঙ্গল করে যাচ্ছেন, তার অন্ন পেয়েছেন কিনা তাই মঙ্গল করছে। অজামিল বলছে নারায়ণ এটা আবার কোনো নাম হলো না? তার স্ত্রী বলছে আবার তুমি সেই বেকি কথা বলছো? তখন আবার নরম সুরে বলছে না না ঠিক আছে, তুমি যা ভালো বোঝো নারায়ণই রেখো। একটু নতুন নাম রাখা গেল। তা দেখুন তদানীন্তন সময়ে বা কিছু পূর্বে সন্তানদের নাম রাখা হতো ভগবানের সঙ্গে নাম রেখে, আর এখন সব আগে যেগুলো কুকুরের নাম দেওয়া হতো, চিন্টু মিন্টু সিন্টু প্রিন্স, এগুলো সব কুকুরের নাম এখন সব ছেলেদের রাখে। তা দেখুন এটা হচ্ছে কালের পরিবর্তন। নারায়ণ নাম রেখে সাধুরা প্রাতকাল হলে যে যার মতন বৃন্দাবনের দিকে রওনা হল। যথাসময়ে সেই পুত্র জন্ম হল, নারায়ণ নাম রাখা হল। কনিষ্ঠ পুত্রের প্রতি এই অজামিলের মোহ অত্যাধিক বেড়ে গেল। এক সাধুদের কৃপা পড়েছে, সাধুদের কৃপা বর্ষণ হয়ে গেছে, তো তাই কনিষ্ঠ পুত্রের প্রতি পিতামাতার এমনি আকর্ষণ বেশি হয়, আবার সাধু কৃপা। অজামিল সবসময় নারায়ণ ও নারায়ণ তুমি কোথায়, ওখান থেকে আমার খাওয়ার জল নিয়ে এসো, আমার পাদুকা নিয়ে এসো, আমার সঙ্গে ক্ষেত্রে চলো, নারায়ণ এখন চান করতে হবে, এইরকম সবসময় নারায়ণ নারায়ণ করতে থাকে। দেখতে দেখতে তার বয়ক্রম তো অনেক হয়েছে, বৃদ্ধ হয়ে গেছে। অকস্মাৎ কাল তাকে গ্রাস করতে এসেছে, মৃত্যুর সময় এসেছে। যমদূতগণ তারা এসেছে একেবারে বিশাল করালো দন্ত, তাদের কেশগুলি সব আলুলায়িত তাম্রবর্ণ, তারা এসে পাশ ফেলেছে। সেই যমদূতগণকে দেখলে স্বাভাবিক ইয় জগতের লোক মলমূত্র ত্যাগ করে। কেন? তারা বিকট দেখতে, বিভৎস দেখতে, তাই ভয়ে মলমূত্র ত্যাগ হয়ে যায়। এবার সেই বিভৎস দৃশ্য দেখে অনতি দূরে ক্রীড়াপরায়ণ সেই ছোট্ট বালক নারায়ণ সে ক্রীড়া করছে। সে ভয়ভীত হয়ে অজামিল বলছে, নারায়ণ কোথায় তুমি? নারায়ণ তুমি এসো, নারায়ণ তুমি আমাকে বাঁচাও, নারায়ণ তুমি আমাকে রক্ষা করো। বলার সঙ্গে সঙ্গে সেখানে সাক্ষাৎ নারায়ণের তুল্য, নারায়ণের রূপে নারায়ণের রূপ ধারণকারী চারজন পারিষদ সেখানে আসলো। তারা পীত বসনধারী, শঙ্খ চক্র গদা পদ্মবিশিষ্ট চারটি হাত তাদের। তারা এসে ওই যমদূতগণকে বলছেন যে তোমরা এই পাশ সরাও, সরাও পাশ। যমদূতগণ বলছেন, আপনারা তো দেখতে মনে হচ্ছে দেবতাদের থেকেও অনেক উন্নত, দেবতাদের থেকেও আপনাদের জ্যোতি, আপনাদের পরাক্রম অনেক বেশি। তা আপনারা সেই দেবতাদের থেকেও ঊর্ধ্বের ব্যক্তি এটা আমরা বুঝতে পারছি, কিন্তু আপনারা আমাদের এই ধর্মের কাজে বাধা দিচ্ছেন কেন? এই পাপীকে আমরা নিয়ে যেতে এসেছি আর তোমরা আমাদের বাধা দিচ্ছ, এ তোমাদের উচিত নয়। এবারে যমদূতগণের শক্তি কত বিশাল, কিন্তু বিষ্ণুদূতগণের কাছে একেবারে তুচ্ছ তাদের শক্তি। প্রথমে শক্তি প্রয়োগ করেছিলেন, কিন্তু কোথায় বিষ্ণুদূত আর কোথায় যমদূত, আকাশ পাতাল তফাত। তাই বলছেন যে তোমরা কেন আমাদের বাধা দিচ্ছ? আমরা এই দুষ্টকে জমালয়ে নিয়ে গিয়ে এমন শাস্তি দেব যে আর যাতে কোনো জন্মে এমন গরিত কর্ম না করে। সে নিজের স্ত্রীকে ত্যাগ করেছে, নিজের সহধর্মিনী সেই ব্রাহ্মণীকে ত্যাগ করেছে, পিতামাতাকে ত্যাগ করেছে, করে এক শূদ্রাকে ভজনা করেছে, তা আবার চৌর্য ডাকাতি দস্যু বৃত্তি অবলম্বন করে। আর তোমরা কি করে বাধা দাও? বলছেন না, আমরা এজন্যই বাধা দিচ্ছি যে আমাদের প্রভুর নাম ধরে ডেকেছেন, তাই এ ব্যক্তি তোমাদের দণ্ডের বাইরে। আমাদের প্রভুর নাম ধরে যারা ডাকে তারা যমদূতগণের বা যমের দণ্ডের বাইরে, যম তাদের স্পর্শ করতে পারবে না। বলছে, নারায়ণ বলে যে ডেকেছে, সে নারায়ণ তো আপনাদের প্রভুর নাম হবে কেন গো? নারায়ণ তো ওই অনতি দূরে ক্রীড়াপরায়ণ যে ছোট্ট বালক তার পুত্রকে ডেকেছে। বলছে, না না, ওই নারায়ণ নামটা যে রেখেছে ও তো এখনকার নাম, আর এই নারায়ণ যে প্রকৃত নাম এটা তো সেই আদি অনাদি থেকে চলে আসছে আমাদের প্রভুর নাম, নামটা তো আমাদের প্রভু। তাহলে সে কোনো প্রকারেই তোমাদের দণ্ডের মধ্যে যেতে পারে না। বলছেন যে আপনাদের দেখে তো অতি সুমনোহর মনে হচ্ছে, আপনারা তো ধর্মপরায়ণ ব্যক্তি, বলুন ধর্ম কাকে বলে? বলছেন কেন, বেদ বিহিত বেদে যা করতে বলা হয়েছে সেটা ধর্ম, আর যেটাকে করতে নিষেধ করেছেন সেটা অধর্ম। বলছেন, তাহলে কি করে তোমরা বাধা দিতে পারো? আমাদের প্রভুর নাম করেছে সে শাস্ত্রে বলেছে তারা যমদণ্ডের অধিকারী হতেই পারে না। যমদূতগণ অত শাস্ত্রটাস্ত্র তারা জানে না। বলছেন, কি বলেছেন শাস্ত্রে? বলছেন, সাংকেতং পারিহাস্যং বাস্তবং হেলনামেব বা বৈকুণ্ঠ নাম গ্রহণ মশেষাগহরম বিদু। বলছেন, দেখো শাস্ত্রে বলা হয়েছে সাংকেতং পারিহাস্যং বাস্তবং, কেউ যদি আমাদের প্রভুর নাম সংকেত করে ডাকে, যেমন এই অজামিল তার পুত্রকে সংকেত করে ডেকেছে নারায়ণের, তাহলে সে তোমাদের অধিকারী হতে পারে না, তোমাদের দণ্ডের বাইরে চলে যায়। সংকেতটা কেমন? আপনি এখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, একজন মহাত্মা হয়তো বাজারের দিকে যাচ্ছেন, তো তাকে বলা হচ্ছে জয় নিতাই বা জয় গৌর বা জয় রাধে, আপনি কি বাজারে যাচ্ছেন? এই যে সংকেত, এটা তো সে উদ্ধার হয়ে যায়। সংকেতং পরিহাস্যং, পরিহাস করে আপনি পথে যাচ্ছেন, কিছু দুষ্ট ব্যক্তিরা বা বালকেরা আপনাকে দেখে উপহাস করছে, হরি হরি, নেড়া মাথা, মাথার পেছনে চৈতন, গলায় বড় বড় মালা, আবার রস দিয়ে তিলক করা, তাদের কাছে তো রস না, তাদের কাছে মাটি, তাই উপহাস করে বলছেন যে হরি হরি, তাতেও সে উদ্ধার হয়ে যাবে। সাংকেতং পারিয়াশ্রং স্তবং, স্তবংটা কি? ছন্দ রচনা করছেন কোনো গীতকার, ছন্দ পূরণ করতে গেলে যেমন অক্ষরের আবার হিসাব আছে, তা দেখা গেল যে রাধা বা কৃষ্ণ এই শব্দটা সংযোজন করলে সেই ছন্দটা পূর্ণ হচ্ছে, তাতেও তার উদ্ধার। সাংকেতং পারিহাস্যং স্তবং হেলনামেব বা, কেউ যদি অবহেলাক্রমেও আমাদের প্রভুর নাম করে তাহলে সে তোমাদের দণ্ডের অধিকারী হতে পারেন। সেই নামটা কি? সেই নামটা হচ্ছে একমাত্র সেই বৈকুণ্ঠাধীশের, সেই পরমেশ্বরের, অতএব তারা কোনো প্রকারেই যমদণ্ডের অধিকারী হতেই পারে। এক ব্যক্তি মানে পথ দিয়ে কিছু যেতে যেতে এই যে ভুট্টার খই পাওয়া যায়, খই কিনেছে, সেটাকে নিয়ে যাচ্ছে অন্যত্র সমুদ্রের ধার দিয়ে। এবার সমুদ্রের ধারে খুব ঝঞ্ঝা মানে বাতাস হয়, তা সেই খইগুলো উড়ে যাচ্ছে। সে মহাপাপী, জীবনে কখনোই ভগবানের নাম গ্রহণ করে, তা খইগুলো বাতাসে উড়ে যাচ্ছে, সেখানে সামলানোর আর কোনো ব্যবস্থা নেই। যারা আপনারা সমুদ্রের তীরে গিয়েছেন জানবেন, তা সেখানে ওই দুষ্ট মানে কি করছে, বলছে উড়ো খই গোবিন্দায়ন, যে খই উড়ে যাচ্ছে ও গোবিন্দের উদ্দেশ্যে দিয়ে দিলাম। সেখানে তো উপায় নেই, তো উড়ে যাচ্ছে, সেগুলো যদিও গিয়ে পড়বে সমুদ্রের জলে বা বালির মধ্যে, কোনো কাজে আর আসবে না, তাই বলছে উড়ো খই গোবিন্দায়ন। এবারে ওই পাপি জীবনে কোনোদিন ভগবানের নাম করেনি, যমালয়ে গিয়ে চিত্রগুপ্তকে বললেন এই দুষ্টের যে সমস্ত খাতাপত্র আছে নিয়ে, চিত্রগুপ্ত সব দেখে বললেন প্রভু একে তো মানে একেবারে উত্তম মধ্যম দেওয়া দরকার, কিন্তু এ এক জায়গায় এই সমুদ্রের তীর দিয়ে খই নিয়ে যাচ্ছিল, ভুট্টার খই সব উড়ে যাচ্ছিল, তাই দুষ্টামি করে মানে অবহেলাক্রমে বলেছে উড়ো খই গোবিন্দায়ন, এছাড়া এসব পাপ। এই গোবিন্দ শব্দটা এর মুখ থেকে একবার মনুষ্য জন্ম লাভ করে একবার মাত্র গোবিন্দায় নম শব্দটা বলেছেন, ও আর সব পাপই পাপ না, এখানে চুরি, ওখানে ডাকাতি, ওখানে মানে বিভিন্ন রকম কপটতা আছে। যমরাজ বলছেন সেই দুষ্টকে নরকে, বলছেন দেখো তোমার তো সব পাপই পাপ, তোমার মজা যে কেমন দেখাতে হবে ও তো আমি জানি, আমার কাজই তাই, তা বলো তুমি ওই গোবিন্দায় নম বলে যতটুকু পুণ্য সঞ্চয় করেছ, তা আগে তুমি সেই পাপ রাশি ভোগ করবে না গোবিন্দায় নম বলেছ সেটা ভোগ করবে? তখন সেই নর, সে আবার খুব চালাক, সে কি বলছে, বলছেন হে ধর্মরাজ আমি তো সারাটা জন্ম পাপই করেছি, তা এখন আমি এক কাজ করি, এই গোবিন্দায় নম বলে যা হয়েছে আগে সেটাও ভোগ করি, ওই একসঙ্গে সব পাপের হিসাব কিতাব আপনি আমার থেকে করিয়ে দিন। বলছেন যে ঠিক আছে, তা হে পাপি, যমরাজ বলছে বল তুই ওই উড়ো খই গোবিন্দায় নম বলে তুই কি চাস, যা চাস আমি তাই দিয়ে দেব, আগে তোকে আমি ভোগটা করাই তারপরে তোকে মহাভোগ আমি করাবো। মানে ভালো করে দেব আমি। বলছেন আমি কি চাইব, আমার গোবিন্দায় নম বলে যতটুকু দাম আপনি ততটুকুই দেবেন, আমি বেশিও নেব না আর কমও নেব। এবারে তো যমরাজের মাথা ঘুরেছে। যমরাজ তো জানেন না যে গোবিন্দায় নম বললে মানে কি ফলটা দেওয়া যায়। বলছেন আরে মূর্খ, তুই দেখ সব পাপ করেছিস, একবার মাত্র গোবিন্দায় নম বলেছিস তা আবার উড়ো হই, তোকে দেখাবো মজাটা। যমরাজ রেগেও যাচ্ছেন, তুই যদি ইন্দ্রের পথ চাস তাহলে ইন্দ্রত্ব আমি তোকে প্রদান করছি। এবার ইন্দ্র হয়ে তোর তো সব ক্ষীণে পুণ্যে মর্তলোকম ভীষণ, আমি তারপরে তোর মজাটা দেখাবো, আমার কাছেই আসতাম। তো বলছেন না আমি ইন্দ্রের পদও চাই না, ব্রহ্মার পদও চাই না, রুদ্রের পদও চাই না, আপনার পদও চাই না, আমার যা হয়েছে আপনি তাই দেন হিসাব কিতাব করে। আপনি আমাকে কেন দয়া করতে যাবেন এখন? আপনি যখন আমাকে ওই আপনার জমালয়ে ফেলে যখন ভালো করে উত্তম মধ্যম যন্ত্রণা দেবেন তখন তো আপনি কিছু কম করবেন না। তা আমিও ওই গোবিন্দায় নম বলে যা হয়েছে আমার উচিত মূল্যটা দিলেই আমি আর কোনো কথা বলি। বলছেন দেখাচ্ছি তোর উচিত মূল্য, চল। সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গেলেন, সমস্ত বিষয়টা বললেন, বললেন যে হে আদিদেব, এই দুষ্ট এখন আমার কাজকর্ম ফেলে আপনার কাছে আসছে, যদিও আপনার দর্শন সৌভাগ্যের বিষয় তথাপি আমার অনেক কাজ সেখানে। এখন এই গোবিন্দায় নম এর দামটা কত আপনি একটু বলে দিন। ব্রহ্মাজির চার মাথা হেলিয়ে বলছেন যে গোবিন্দায় নম দাম অনেক, কিন্তু কত দামটা তো আমি জানি। বলছেন তাহলে আপনি যদি না বলতে পারেন তাহলে এখন যাবো কার কাছে। বলছেন কেন, আমার পুত্র রুদ্র ও শ্মশানে মাঠে ঘাটে নির্জনে পাহাড়ে পর্বতে বসে সবসময় গোবিন্দের নামই করে, তার কাছে গেলেই বোঝা যাবে। রুদ্র ভগবান জানেন বলেই তো তিনি নাম করেন। বলছেন তাহলে যদি কৃপা করে আপনি যান। বলছেন চলো আমিও অনেকদিন যাই না, ঘুরে আসবো। এবারে ব্রহ্মাজি আর ধর্মরাজ আর সেই নর গিয়েছে রুদ্রলোক মানে ওই কৈলাসে। রুদ্র ভগবানের আনন্দের সীমা নেই, তিনি তো ব্রহ্মাজিকে সৎকার করলেন, ধর্মরাজকেও তিনি সম্মান প্রদর্শন করালেন। তারপরে তাদের বিষয়বস্তুটা আলোচনা হল। তা রুদ্র ভগবান বলছেন দেখুন আমি প্রভুর নাম করি, আমার প্রভুর নাম করতে ভীষণ ভালো লাগে, আনন্দ লাগে, মন ভালো থাকে, তাই আমি প্রভুর নাম করি। সেই নামের কত যে মূল্য, এই গোবিন্দায় নম ওর যে কত দাম এ তো আমি জানি না, আমি সারাদিন ২৪ ঘন্টা তো ওই প্রভুর নামই করি, কিন্তু এর দামের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখি না। বলছেন তাহলে কি করা যাবে এখন, কে বলতে পারবে গোবিন্দায় নম এই যে গোবিন্দ শব্দটা কত মূল্য? রুদ্র ভগবান বলছেন কেন, যার নাম তিনি বলতে পারবেন। বলছেন তিনি তো আবার বৈকুণ্ঠে। বলছেন তাহলে যাওয়া যাক। এখন দেখুন সেই নামের কেমন প্রভাব, সে গেল জমালয়ে, সেখান থেকে ব্রহ্মলোকে, সেখান থেকে শিবলোকে মানে সেই কৈলাসে, আবার যাচ্ছেন বিষ্ণুলোকে নামের প্রভাব। এবারে এই মনুষ্য ভীষণ ভারী চালাক কিনা, তাই সে তখন চিন্তা করছে যে তাহলে এই গোবিন্দ শব্দের মানে দামটা এনারা কেউ জানে না, এনারা সব সাক্ষাৎ বিভূতি, এই ধর্মরাজ, এই ব্রহ্মণ্যদেব, তারপরে এই রুদ্র ভগবান, এনারা সাক্ষাৎ ভগবান, এনারা এর মূল্য নির্ধারণ করতে পারছেন না, এর মানে তো মানে গড়বড় আছে, এর দাম অনেক কিছু হবে আমি বুঝতে পারি। বলছেন চল। ধর্মরাজ তো মাঝে মধ্যে ভীষণ রেগে যাচ্ছে, তার অনেক কাজকর্ম থাকে জমালয়, সময়ই নেই। বলছেন চল তোকে আমি আজকে মজাটা দেখাচ্ছি। এবারে সেই দুষ্ট বলছে কি যে দেখুন আপনারা আমার সঙ্গে কিন্তু অনেক কিছু ঝঞ্ঝাট আরম্ভ করছে। বলছেন কি ঝঞ্ঝাট? বলছে ঝঞ্ঝাট আমার সেখানে বিচারটা করে দিলেই হতো, আপনি ওখান থেকে টেনে নিয়ে গেলেন ব্রহ্মা বাবার কাছে, আবার নিয়ে আসলেন ভগবানের কাছে, রুদ্র ভগবানের কাছে, আবার যেতে হবে বিষ্ণুর কাছে, আমি কোথাও যেতে পারবো না, আমি হাঁটতে পারবো না। বলছেন আরে হাঁটতে পারবে না মানে? বলছে না আমি হেঁটে যেতেই পারবো না, আমার যা হিসাব কিতাব এখানে বসেই করুন। তখন হাঁটতে পারবে না, তখন বলছেন যে ঠিক আছে একটি পালকি নিয়ে এসে। ধর্মরাজ বক্রভাবে রেগে বলছেন যে তুই বস আগে এই পালকির মধ্যে, আগে তোর দামটা আমি পূরণ করি, তারপরে তো আমার হাতে, আমি তোকে সব সুদে আসলে তুলে দেব, তোর চালাকি পাপি। এবারে পালকির মধ্যে বসিয়েছে, ধর্মরাজের গায়ে একটু মানে রুদ্র ভগবানের গায়ে একটু জোর বেশি, আর বিশ্বাস ভালো সুন্দর চেয়ার। রুদ্র ভগবান বলছে ঠিক আছে আমি আগে আগে যাই, মানে আগের ডান্ডাটা আমি ধরি, আর ব্রহ্মা বাবা তিনি একটু বয়স্ক আর আপনিও একটু মানে হাইটে একটু ছোট আছেন, আপনারা দুজন পেছনে ধরুন। বলছেন ঠিক আছে। এবারে তিনজনে যখন চলেছেন, এবার সুন্দর জায়গা দিয়ে চলেছেন, এ তো আর সেই মর্ত বা নরক নয়, যাচ্ছেন তো অলৌকিক সব স্থান দিয়ে। সেখানে পুষ্পের উদ্যান, সেই পুষ্পের উদ্যান থেকে সেই পালকিতে বসার আগেই নিজের উত্তরীয় বসনের মধ্যে অনেক পুষ্প নিয়েছে, নিয়ে সেই পাপি চিন্তা করছে সেই উড়োকই গোবিন্দায় নম বলে যদি এই সমস্ত চক্কর হয়, তাহলে আমি যদি আজ মন প্রাণ দিয়ে এই পুষ্প দিয়ে যদি প্রভুর চরণে সমর্পণ করতে থাকি তাহলে না জানি কি হবে। এবারে ঘামে তরতর অবস্থা, ব্রহ্মাজি একবারে এঘাট থেকে সেঘাড়ে রাখছেন সেই পালকির সেটা, আর পেছন দিকে গালিগালচ করতে করতে যাচ্ছেন ধর্মরাজ, দেখাচ্ছি তোর মজা, তোকে আমি এখন বউ বানিয়ে নিয়ে যাচ্ছি, পরে আমি তোকে ভালো করে ঠিক করব। পালকির মধ্যে করে নিয়ে যাচ্ছেন কিনা। এবারে হয়েছে কি, সেই যে পাপি সে তখন বুঝতে পারলো গোবিন্দ নামের মহিমা অগাধ, এর মূল্য কেউ নির্ধারণ করতে পারে না, তাই সে তখন করছে কি মানে অস্ত্র বিসর্জন করে প্রভুর চরণে সমস্ত মন প্রাণ সমর্পণ করে তিনি তখন করছেন কি ওই সুন্দর যে পুষ্প নিয়েছে তা নিয়ে বলছেন গোবিন্দায় নম গোবিন্দায় নম গোবিন্দায় নম। এই করতে করতে তিনি এবারে আরো নামের মহিমা তার বেশি হয়ে গেছে, নামের ফলটা তো আরো বেশি হয়ে গেছে। এবারে গিয়ে এই তিন প্রভু তারা তো একেবারে ঘামে লতপথ অবস্থা, ঘামে তরতর নিজের উত্তরীয় বসন দিয়ে সব ঘাম পুচ্ছেন আর চলছেন, আর ধর্মরাজ তিনি দাঁত খিটির খিটির করতে করতে বলছেন দেখাচ্ছি মজা, এবারেই হবে কাজটা। দিয়ে এবারে বৈকুণ্ঠে গিয়ে সেই পালকিটা রেখে ভগবান শ্রীবিষ্ণু তিনি দেখছেন, এ তো বড় একেবারে তার্যব বিষয়, বড় আশ্চর্য বিষয়, এই ধর্মরাজ আবার সৃষ্টিকর্তা বিধাতা, আবার অপরদিকে আমার পরম প্রিয় সেই রুদ্র ভগবান, সকলে একসঙ্গে আমার দর্শন করতে আসছেন, আবার কোন বিশেষ মহাত্মাকে তারা বয়ে নিয়ে আসছেন, তা না হলে এই ভগবানেরা কাউকে যাকে তাকে তো বইবেন না, সকলে তো তাদের প্রণাম করেন, স্তব স্তুতি করেন, তপস্যা করেন তাদের। ভগবান বিষ্ণু তিনি মানে অতি দ্রুত গতিতে তাদের স্বাগত করতে আসছেন, একে অপরে পথেই মানে সেই যে পালকিটা রেখে কিছুটা এগিয়ে গিয়েছেন এই দেবত্রয়, আর ওদিক দিয়ে সেই ভগবান এগিয়ে এসছেন, দণ্ডবাদ প্রণাম আদি হল। ভগবান শ্রীবিষ্ণু বলছেন আজ আমি বাস্তবিক ধন্য মনে করছি নিজেকে, যে আপনাদের তিনজনকে এক জায়গায় পাওয়া আর আমি আরেকজন চারজন এক জায়গায়, এ কখনোই সম্ভব নয়, যে যার সেবাতে ব্যস্ত থাকেন। তা বলুন বলুন আপনারা ওই পালকির মধ্যে কোন মহাত্মাকে বয়ে নিয়ে এসেছেন? ধর্মরাজ আগে এলেন, বলছেন প্রভু মহাত্মা নয় এক মহাপাপী, এত পাপ করেছে যে সে আপনাকে পর্যন্ত তাচ্ছিল্য করে। বলছেন কেমন? বলছেন ওই সমুদ্রের ধার দিয়ে ভুট্টার খই নিয়ে যাচ্ছিল, খই উড়ে যাচ্ছে, তাই উপহাস করে বলে কি ওই উড়ো খই গোবিন্দায়, সেই পাপি চক্রে পড়ে এই এই ঘটনা, এখন আপনার কাছে নিয়ে এসেছি, আপনার নাম করেছে আপনি বলতে পারবেন, তা আপনি এখন ওকে ওই গোবিন্দ আপনার নাম করে যে পুণ্য হয়েছে আগে সেটাকে ভোগ করাই, তারপরে আমি ওকে ঠিক করব। প্রভু ওর শাস্তিটা কি হবে? বলছেন দেখো পাপি তো আমার এই লোকে আসতে পারে, আর সে যে আমার নাম তাচ্ছিল্য ক্রমেও করেছে, অবহেলা ক্রমেও করেছে, তার ফলটা তোমরা নিজ চোখে দেখো। এবারে সেই পাপীও তখন কি করেছে, তার অতি উত্তম শরীর প্রাপ্ত হয়েছেন, তিনিও শঙ্খচক্র গদা পদ্মধারী হয়ে গেছেন ওই বৈকুণ্ঠের সংস্পর্শে। তিনি যখন পালকির থেকে বেরোচ্ছেন, একেবারে ভগবানের সারূপ্যগতি বিশিষ্ট হয়ে বেরিয়ে প্রভুকে প্রণাম করতে যাচ্ছেন। আর প্রভু গিয়ে করেছেন কি, তিনি অতি দ্রুত গতিতে গিয়ে সেই নরকে, সে তো আর নর নেই, এখন ভগবানের সারূপ্যগতি প্রাপ্ত হয়েছে, তাকে গিয়ে আলিঙ্গন প্রদান করলেন। আর ধর্মরাজ প্রভু আলিঙ্গন করেছেন আর বলছেন, প্রভু এর শাস্তিটা আগে বিধান করুন, এ কি পুণ্য পাবে আর কি শাস্তি পাবে। বলছেন, দেখো হে ধর্মরাজ, তোমরা এখনো বুঝতে পারলে না, যারা আমার নাম করবে তারা যেভাবেই করুক না কেন, সে যদি অপরাধ মুক্ত হয়ে যে কোনো প্রকারে যদি আমার নাম করে, তাহলে আমাকে, আমার ভক্তদের তোমাদের মতন মহান বিভূতিরা বয়ে আমার ধামে নিয়ে আসবে, এটাই তো এর মহিমা। বল ভক্তবৎসল ভগবান কি জয়। এই হলো নামের মহিমা। তাহলে নামটা কেমন জিনিস, এবারে নামের মহিমা তাহলে কেমন ভয়ঙ্কর। আর কি বলছেন, পতিতঃ স্খলিত ভগ্ন সংদষ্ট তপ্ত আহত। কেউ হয়তো উঁচু স্থান থেকে পড়ে যাচ্ছেন, পড়ে যেতে যেতে বলছেন, হে রাধে হে গোবিন্দ, এতেও তার মুক্তি, পতিত স্খলিত তপ্ত। আর সে মুমূর্ষু অবস্থায় ভীষণভাবে কষ্ট পেয়ে তখনও যদি সংদষ্ট তপ্ত আহত, সেই মানে পড়ে যাচ্ছে মরে যাচ্ছে যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, সে অবস্থাতেও যদি প্রভুর নাম করে তাহলেও তা সে মুক্তি পেয়ে যাবে। হে যমদূতগণ, তাহলে এই প্রভুর নাম যে কোনো প্রকারেই করা হোক না কেন, তারা আপনাদের দণ্ডের অধিকারী হতে পারেন। যান আপনারা এবার। অজামিল নিজ চক্ষে এই দৃশ্য দেখল যে কি আশ্চর্য, এই বিষ্ণু দূতগণ আমার প্রাণ ফিরিয়ে দিল, তারা তো আমার প্রাণকে নিয়ে চলে যাচ্ছিল সেই পাশ ফেলে। দেখতে দেখতে সহসা সেখান থেকে চারজন সেই হরির দূতগণ তারা অন্তরিত হলেন, আর বিমনা হয়ে এই যম দূতগণ যমের কাছে চলে গেল। নামের মহিমা সাক্ষাতে প্রত্যক্ষ করলেন এই পাপী অজামিল। তিনি যখন চিন্তা করছেন, কি সর্বনাশ, আমি আমার পুত্র উচ্চারিত নামের মহিমা যদি এমন পাই, তাহলে আমি যদি সাক্ষাতে সেই প্রভুকে শ্রদ্ধা ভক্তি করে আমি যদি প্রভুর নাম করি, তাহলে আমি সেই প্রভুকেই প্রাপ্ত হব, অতএব আমি আর এই সংসারের মধ্যে থাকব। তখন তিনি এই চলে গেলেন হরিদ্বারে। হরিদ্বারে গিয়ে তিনি গঙ্গার সমীপবর্তী একটি পর্ণকুটির স্থাপন করে সেখানেই প্রভুর নাম জপে ব্যস্ত থাকে। অল্প কিছুদিনের মধ্যে দেখা গেল কি, সেই সহসা সেই চারজন পার্ষদ, যে চারজন পার্ষদ তাকে ওই যমদূতগণের থেকে রক্ষা করেছিল, তারা গিয়ে ওই যমদূতকে নিয়ে আসার জন্য গেলেন। এবারে তাদের সংস্পর্শ প্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে ওই পাপী অজামিলও নামের প্রভাবে নাম করতে করতে, মানে সেই নামের প্রভাবে আর সেই বৈকুণ্ঠের, সেই বৈকুণ্ঠাধীশের দূতগণের সংস্পর্শ প্রাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি সারূপ্য গতি লাভ করলেন, শঙ্খ চক্র গদা পদ্মধারী হয়ে সেই বৈকুণ্ঠে সেই চারজন পার্ষদদের সঙ্গে তারা চলে গেল। বল ভক্তবৎসল ভগবান কি জয়। এবারে অপরদিকে কি হলো, আমরা তো এই অজামিলের বিষয়টা সমাপ্ত করলাম, কিন্তু এই যমদূতগণের অবস্থা কি হলো, তারা বিমনা হয়ে মন খারাপ করে তারা বলাবলি করছে, দেখো আজকালকার দিনে তাহলে তো আমাদের দণ্ডের কেউ আর অধিকারী হবে না, সকলেই যদি বলে নারায়ণ আয় কৃষ্ণ আয় গোপাল আয় মধুসূদন আয় এইরকম বলে, তাহলে তো আমাদের আর চাকরি বাকরি কিছু থাকে না। তাই সকলে ধর্মরাজের কাছে গিয়ে নিজেদের যে পাশ অস্ত্রশস্ত্র ছিল সেগুলোকে দিয়ে বলছেন, প্রভু এই নিন আপনার অস্ত্রশস্ত্র, আমরা এখন এই মানে আমাদের যে সেবা সেই সেবার থেকে আমরা এখন বঞ্চিত হয়ে যাচ্ছি। বলছেন, কেন কেন কি ব্যাপার, আরে তোমরাই তো আমার সব, ওই পাপী তাপীদের কে ধরে নিয়ে আসবে, বলছেন না পাপি তাপি তো আর এই জগতে থাকবে না। বলছেন কেন কেন থাকবে না, তোমরা এমন মন খারাপ করছো কেন? বলছে না না আজকালকার তো ওই নারায়ণ আয় কৃষ্ণ আয় গোপাল আয় মধুসূদন আয় তারপরে হরি আয় এমন বললেই তো উদ্ধার। বলছেন কি বলছো গো? বলছেন প্রভু আমরা জানতাম যে এই মানে শশাগরা পৃথিবীর দণ্ড ধারণকর্তা বা শাসক আপনি, আপনি হচ্ছেন সব থেকে বড় ভগবান, কিন্তু আমরা দেখলাম সেখানে শঙ্খ চক্র গদা পদ্মধারী তারা বলে কিনা তারা ভগবান শ্রী বিষ্ণুর পার্শ্ব দূত, তারা আমরা এই সম্পূর্ণ এই অজামিনের কাহিনী শ্রবণ করার নারায়ণ আয় বলাতে তারা এসে আছে। আমরা তো তাদের সঙ্গে শক্তি তো দূরের কথা, তাদেরকে দেখে আমাদের শক্তি আপনা আপনি আমাদের মধ্যেই ঢুকে গেল। তা আমরা গিয়ে কি করবো আর, আমাদের তো আর কোনো মানে সেবা তো আর কিছু নেই, সকলেই নারায়ণ কৃষ্ণ গোবিন্দ হরি বলেই যদি উদ্ধার হয়ে যায় তাহলে আমরা আর থেকে কি করি, বরঞ্চ নিজের নিজের গৃহে গিয়ে নিজের স্ত্রী পুত্রদের দেখাশোনা করি প্রভু, এই রইল আপনার। বলছে দাঁড়াও দাঁড়াও, তোমরা যাদের দর্শন করেছো না তাদের দর্শন করা আমার মতন মানে ধর্মরাজের পক্ষেও মানে বড় বিরল, তোমরা তো আজ অনেক পুণ্য সঞ্চয় করে এসেছো যে সেই প্রভুর দূতগণকে দর্শন করেছো, সেই দূতগণকে দেবতাগণ পর্যন্ত দর্শন সহসা লাভ করতে পারেননি, তোমরা ধন্য হো। আর তোমরা জানো না যে কাকে কাকে নিয়ে আসতে হবে আর কাকে কাকে নিয়ে আসতে হবে না? বলছে না আমরা তো জানি পাপীদের আনতে হবে। তখন তিনি মানে প্রথমে চোখ বন্ধ করে প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করলেন আর বলছেন হে প্রভু আমার দূতগণ জানে না যে আপনার নাম করলে তারা আমার দণ্ডের বাহিরে, তারা জানে না তাদের ক্ষমা করবেন আর আমাকেও ক্ষমা করবেন, আমি তাদের হয়তো পরিষ্কারভাবে বলে বুঝিয়ে দিতে পারি। বলছেন প্রভু তাহলে আপনি বলতে চান আপনার উপরে আবার কেউ আছেন? বলছেন আমার উপরে ভগবান শ্রী বিষ্ণু আছেন, আমি তো তার সেবক মাত্র, আমি নিমিত্ত মাত্র, তিনি সব কিছু করান, তার নাম যারা করবে তাদেরকে আমাদের এখানে আনবে না, তাদের ধারে কাছে যাবে না, তোমরা এই অস্ত্র শস্ত্র ত্যাগ করো না, আমি বলে দিচ্ছি এখানে কাদের আনবে আর কাদের আনবে না। বলছেন ঠিক আছে আমরা কাদের আনবো না সেগুলো আগে বলব। বলছেন দেখো যারা যে কোনো অবস্থাতেই প্রভুর নাম করবে তাদেরকে আনবেন, আর যারা প্রভুর কথা শ্রবণ করে তাদেরকে আনবেন, যারা প্রভুর কথা বলে তাদের আনবেন, যারা গলায় তুলসী মালা রাখে তাদের আনবেন, যারা দাদু সঙ্গে তিলক করে তাদের আনবেন, আর সবসময় ওই যে সাধু সাধুরা আছে সাধুদের থেকে দূরে থাকবে, সাধুরা যেখান থেকে যাবে তাদের কমপক্ষে 50 জন আগে পেছনে চলবে। বলছেন কেন? বলছেন ওই যে ন্যাড়া মাথা, মাথায় আবার চৈতন্য, গলায় আবার মালা, আবার তিলক তিলক করা রয়েছে, তাদের আশেপাশে যাবে না, ও দেখতে ওই রকম ভিখারির মতো দেখা যায় কিন্তু ওরা কিন্তু খুব ভয়ঙ্কর, ওদের আশেপাশে গেলে না তাদের প্রভাবে তোমরা জ্বলে পুড়ে মারা যাবে, তাদের আশেপাশে যাবে। বলছেন আমরা মনে করতাম ওই যারা মাথা নেড়া সাধু তারা বোধহয় সাধারণ হবে, বলছে না না সাধারণ বড় ভয়ঙ্কর, তাদের ভারী তেজ, দেখে বোঝা যায় না, দূরে দূরে থাক। বলছেন তাহলে আনবোটা কাদের, আপনি তো আমি যা দেখতে পাচ্ছি আনার মতো তো আর কেউ নেই। বলছেন না তাদেরকেই আনবে, কাদেরকে? যারা সাধুদের অবমাননা করে, যারা হরি কথা বলে না, হরি কথা শোনে না, হরি চিন্তন করে না, তাদেরকে এখানে নিয়ে আসবে, যাদের মস্তক কখনো শ্রীহরির চরণে প্রণত হয় না, কোনো সাধুর চরণে মাথা নাবায় না, তাদের গলা ধরে এখানে নিয়ে আসবে, আর যারা কখনোই মানে হরি কথার আশেপাশে যায় না, যারা কখনো হরি কথা শ্রবণ করার ইচ্ছা প্রকাশ করে না, তাদেরকে গলা ধরে আমার কাছে নিয়ে আসবে, তাদের গলাটা বেশ টাইট করে ধরবে। এবার যমদূতগণ বলছেন যে প্রভু আমরা দেখেছি ওই হরি কথা সবাই শোনে, শুনে অনেকে দেখি বেশ হেলান দেওয়ার একটা জায়গা পেলে সেখানে হেলান দিয়ে ঘুমায়, তাদেরকে বলছে শোনো শোনো, যারা ওই হরি কথায় গিয়ে ঘুমায় তাদেরকে বলে তাদেরকেও আনবে না, তাদেরকেও আনবে না। কারণ প্রবিষ্ট কর্ণরন্ধ্রেন যে কোনো ভাবেই হোক না কেন সে ঘুমাচ্ছে ঘুমাক, কিন্তু যখন বলা হয় না জয় জয় শ্রী রাধে জয় নিতাই, এই যে আমরা জয় দিই বলি ভক্তবৎসল ভগবান কি, তখন ওর ঘুমটা একটু ভেঙে যায়, তখন তো অল্প একটু শুনতে পায়। তাহলে কি হচ্ছে, ওই কৃষ্ণ কথা তার কর্ণের মধ্যে প্রবেশ করছে, অতএব ওই হরি কথায় গিয়ে যারা ঘুমাবে তাদেরকে আনবেন। বলছে ঠিক আছে তাহলে আমরা সব জেনে নিলাম। এইভাবে যমদূতগণ তাদেরকে সুন্দরভাবে সমস্ত কিছু বর্ণন করে বোঝালেন কাদের আনতে হবে আর কাদের আনতে হবে। এই নাম প্রসঙ্গে একটি পৌরাণিক উপাখ্যান মনে পড়ছে, সেটা কেমন, যে নাম কেমন, তা সেই পৌরাণিক উপাখ্যান। একবার দেবর্ষি নারদ ভগবান নারায়ণের কাছে গিয়েছেন, গিয়ে বলছেন প্রভু, দেবর্ষি নারদও কিন্তু মানে খুব বুদ্ধি সম্পন্ন, তো তিনি বলছেন যে প্রভু আমি মনে করি যে আপনার প্রিয় ভক্ত বা নামপ্রেমী আমি বলেই আপনার মনে হয়। তো দেবর্ষি নারদও কিন্তু ব্যাখ্যা কথা বললেন, তার মানে তিনি বলবেন তিনি কে এটাই অভিপ্রায়। তা বলছেন তুমি নও, তুমি এমনি নামে তোমার শ্রদ্ধা আছে বিশ্বাস আছে এ ঠিক আছে, কিন্তু তুমি যে আমার একেবারে খুব নামের প্রতি খুব বিশ্বাস তা আমি বলতে পারবো। বলছেন তাহলে প্রভুকে আমি তাকে একটু দর্শন করতে চাই। বলছেন ঠিকানা দিয়ে দিলেন প্রভু, অমুক জায়গায় এক চাষি আছে সে আমার খুব নাম প্রেম, সে নামকে খুব বিশ্বাস করে আর না। নারদ ঠিকানাটা ঠিক করে নিলেন, নিয়ে আসলেন সেই চাষির বাড়ি। এসেছেন দেবর্ষি নারদ সন্ধ্যাবেলা, তিনি দেখলেন চারটি বলদ নিয়ে হট হট করতে করতে ছড়ি দিয়ে মারতে মারতে বলদগুলোকে গোয়াল ঘরে ঢুকিয়ে ভালো করে স্নান করলেন। নারদের সঙ্গে দেখা হলো, দণ্ডবাদ প্রণাম করলেন। নারদ বললেন যে আমি আপনার গৃহে কয়েকদিন থাকতে চাই। বলছেন ঠিক আছে, তো আমার সৌভাগ্য, আমার কিন্তু সময় নেই, আপনি থাকুন। নারদ বলছে আমি আসলাম সময় নেই, তাহলে নাম তো খুব করে, তা নাহলে প্রভু এমনভাবে বলবেন কেন। এবারে সে ওই বলদগুলোকে রেখে স্নান করে বেশ গলা পুড়ে প্রসাদ পেল, পেয়ে একটি চাদর গায়ে দিয়ে একেবারে নাক ডাকিয়ে সকাল পর্যন্ত ঘুম। নারদ তার পাশে পাশে আসেন, কখন কি করে, প্রভুর ওখান থেকে আমি সন্ধান পেয়েছি, তাহলে তো সাধারণ ভক্ত নয়। দেখে সারাদিনের মধ্যে সারা রাত্রের মধ্যে কোনো নাম টাম কিছু করেন, তো বলছেন ও তাহলে বোধ হয় এখন সকালবেলা গিয়ে কোথাও চোখ বন্ধ করে ধ্যানস্থ হয়ে নাম করবে। নারদ বলছেন যে আমি একলা একলা আপনার গৃহে থেকে কি করি, আমিও আপনার সঙ্গে যাব, যাবেন চলুন। করলো কি, সেই বলদ চারটিকে নিয়ে সারাদিন তো ওই জমি কর্ষণ করল, চাষ করছে, এসে আবার রাত্রে এসে আবার তাড়াহুড়ো করে সেই সন্ধ্যার সময় স্নান করে আবার গলা পর্যন্ত বেশ আবার শুয়ে যান। দেবর্ষি নারদ চিন্তা করছেন, প্রভু বললেন সব থেকে নাম প্রেমী ইনি, নামের প্রতি নিষ্ঠা ইনি, তো দেখলাম আমি 24 ঘন্টায় যদি একজন ব্যক্তির সঙ্গে থাকা যায় তাহলে তার পুরো দৈনন্দিনের যে ক্রিয়াকলাপ সে তো জানা যাবে, এ তো 24 ঘন্টার মধ্যে কিছু করেন, 24 ঘন্টা আমি দেখলাম। তারপরের দিন আবার যখন সেই নাঙলটা কাঁধে নিয়ে আর বলদ চার থেকে বের করছেন, নারদ বলছেন যে প্রভু বললেন এ নাকি সব থেকে নামের উপরে নিষ্ঠা, কিন্তু নামটা করে কো। এবারে নারদকে বলছেন যে প্রভু আপনি থাকুন, আমি আবার চাষ করে আসি, চাষ না করলে তো আমার সংসার চলবে না, আমার বড় সংসার। তো বলছেন দাঁড়াও দাঁড়াও, আচ্ছা তুমি এই প্রভুর নামটাম কখন করো, সে তো নাঙলটা কাঁধে রেখে মানে তিন পা পিছনে গিয়ে বলছে নাম
নাম নাম আমি কেন করতে যাব? ওই নাম নাম কেউ পারে নাকি? বোঝার তিনি মনে মনে চিন্তা করছেন, প্রভু বললেন নাম প্রেমী, সে নামের উপরে তার একেবারে গাঢ় নিষ্ঠা, আর সে নামের কথা শুনে তিন পা পেছনে গিয়ে নাঙল ফেলে দিয়ে তিন পা পেছনে গিয়ে নাম নাম করছে। বলছেন কেন? তুমি একজন মনুষ্য শরীরদারী, তুমি প্রভুর নাম করবে না? বলছেন না না না, খবরদার না, ও নাম আমি করবো না। বলছেন কেন নাম করবে না? কেন বলছেন নাম করলে তো ভালো, কিন্তু ও আমি করি না। নারদ চিন্তা করছে, প্রভু বললো নাম প্রেমী, এ নামই করে না, নামের প্রতি নিষ্ঠা কোথায় নিষ্ঠা? চাষি বলছে যে ওই নাম আমি করি না। বলছেন কেন? বলছেন ওই নাম করলেই তো আমি ভগবানের লোকে পৌঁছে যাব, ভগবানের কাছে পৌঁছে যাব, আমার এই পুত্র পুত্রবধূ, তারপরে আমার আবার স্ত্রী, তার তাদের আবার সন্তান সন্ততি সব আমাকেই চালাতে হবে। তা ওই নামটা যদি আমি করি আর আমি যদি করে প্রভুর কাছে পৌঁছে যাই, এই সংসারটাকে চালাবে মহাশয়? এই সংসারটাকে চালাবে? তার নামের প্রতি কেমন নিষ্ঠা দেখুন, যে নাম করলেই প্রভুর কাছে পৌঁছে যাবে, এই একেবারে দৃঢ় বিশ্বাস। প্রভু সেই সেই সূক্তে কথাটা বলেছে, বলছে না না তথাপি নাম করা দরকার। বলছে আরে মহাশয়, নারদকে বলছে, নাম করলেই তো আমি প্রভুর কাছে পৌঁছে যাব, আমার সংসারটা কি তাহলে তুমি চালাবে? নারদ বলছে ঠিক আছে তুমি নাম করো। না, নারদের অত বিশ্বাস নেই, তুমি নাম করবে তারপরে তো প্রভুর কাছে যাবে। বলছেন ঠিক আছে, তুমি যদি প্রভুর কাছে পৌঁছে যাও আমি তোমার এই সংসার টান, কথা দিলাম। বলছেন ঠিক আছে তাহলে আজকে আর আমি কোথাও যাচ্ছি না। বলছেন ঠিক আছে, সকালবেলা সেই সকালে নাঙল টাঙল সব রেখে গরুগুলোকে আবার বলদগুলোকে গোয়াল ঘরে ঢুকিয়ে দিয়ে তিনি স্নান করলেন, কুশের আসনে বসলেন। বসে বলছেন আমার সংসার কিন্তু দেখতে হবে। নারদ বলছে হ্যাঁ আমি দেখবো, তুমি তাকে ভগবানের কাছে যাও। এবারে পাঁচ মিনিটের মধ্যে তিনি নাম করছেন, চোখ বন্ধ হয়ে মন প্রাণ সংযোগ করে নাম করতে করতে সেখানেই শরীরটা পড়ে গেল আর তিনি ভগবানের কাছে পৌঁছে মারা গেলেন। সেখানে নাম করার সঙ্গে সঙ্গে প্রভুর কাছে পৌঁছে গেছে। নারদ গায়ে হাত দিয়ে দেখে যে শরীরটা একবার ঢুলে পড়ল। নারদ বলে বাপরে বাপ, প্রভু তো ঠিকই বলেছিলেন, এ তো ভয়ঙ্কর নাম প্রেমী, আমি তো এখন বিপদে পড়েছি, আমি হলাম সাধু দুনিয়ার কুড়ে লোক, আমি সব জায়গায় নারায়ণ নারায়ণ করে বেড়াই, এখন ওই বলদ কিভাবে চারটে আমি নিয়ে যাব? ওই বলদ তো আমাকে গুতাবে এখন, আর ওই নাঙল এই কাঁধে, বাপরে বাপ, আমি এই বিনাটাই নিই তাতেই আমার ঘাটটা ব্যথা করে, আর ওই নাঙল আমি কিভাবে নিয়ে চলব? আবার ওখানে গিয়ে আবার ওই গরুর পেছনে মানে বিভিন্ন রকম ইঙ্গিত করে ডান দিকে যাও বাঁ দিকে যাও, আবার সেই মোটা মোটা সব মাটির ডেলা, আমি কি করে ওই সব ভাঙব, কি করব এখন? তখন নারদ পড়ে গেছে বিপদে, আমি কেন যে এখানে এসে মাথা ব্যথা করে বলতে গেলাম যে আমি তোমার সংসার টান, সে তো এখন শরীর ত্যাগ করে বৈকুণ্ঠেই চলে গেছে, এখন আমি কোন কুণ্ঠে যাব, এখন এই নাঙল আমি কি করে নিয়ে চলব? তখন এই কুঁড়ে নারদ তখন পড়ে গেছেন বিপদ, আমি নাঙলটা কি করে টানি যাব? এবারে তিনি তখন মানে বিভিন্ন রকম ভাবে চিন্তিত হয়ে ভাবছেন যে তো সর্বনাশ হলো, এখন আমি কি করে এই সংসার চালাবো, আমি কথা দিয়েছি আর তা না হলে আমার আবার এই অপরাধ হবে, কথা দিয়ে কথা রাখতেই হবে। আবার চিন্তা করছেন আমি এত বড় সংসার চালাবো কি করে, আমি তো জীবনে চাষবাসও করি, সবসময় তো নারায়ণ নারায়ণ করে যেখানে গেলাম সকলে পাটা ধুইয়ে দণ্ডবাদ প্রণাম করে ভালো মন্দ মিষ্টি সিষ্টি দিয়ে আমাকে দেয় আমি পেয়ে চলি, এখন আমি কি করে চাষ করবো আর কি করে বলদ নিয়ে যাব আর কি করে ওই জোয়ান তারপরে ওই নাঙল কিভাবে আমি বইব, আমি শৌখিন মানুষ। বলছেন হে প্রভু আমি তোমার শরণাপন্ন, তুমি রক্ষা করো। এবারে প্রভু সেখানে এসে প্রকাশ হলেন, বললো ভক্তবৎসল ভগবান কি জয়। বললেন দেখলে তো আমার ভক্ত কেমন ভাবে থাকে যে কেউ কখনো তাকে চিনতে পারে। আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ কি বলছি জানেন তো, বৈষ্ণব চিনিতে নারে দেবেরও সকলে, সাধারণ লোকের তো দূরের কথা, দেবর্ষি নারদ ফেসে গেলেন সেই সংসার, প্রভু এসে কৃপা করে তাদের প্রতি কৃপা করলেন, তাহলে আর সংসারে কিছু করতে হলো না, প্রভুর কৃপা হলে তো সব কিছু আপনা আপনিই চলে। বললেন, হে দেবর্ষে, হে পুত্র, এই আমি তোমাকে আমার ভক্তের পরিচয় দিলাম, এই রকম শর্ত আর কখনো যেন করতে গিয়েও নামের এত গুণ এত মহিমা। এই কথা শ্রবণ করে মহারাজ পরীক্ষিত তিনি একেবারে গদগদ হয়ে উঠলেন, তিনি একেবারে গদগদ হয়ে গেলেন। আর কি বলছেন পরীক্ষিত মহারাজ? বলছেন, ঠিক আছে, আমি তো এই নামের সুন্দর প্রসঙ্গ আপনার থেকে অবগত হয়ে আমি বুঝতে পারলাম, ইহ জগতের সমস্ত মানব একমাত্র সেই নামকে আশ্রয় করলেই অনায়াসে আপনাকে প্রাপ্ত হবে, অনায়াসে আপনাকে প্রাপ্ত হবে। এবারে পরীক্ষিত মহারাজ অন্য ঘটনা উদ্ধৃতি করছেন, কি বলছেন? কশ্যত পরিত্যক্ত আচার্যেনাত্মেন সুরা তষ্টা পুত্র এতদা চক্ষ ভগবান শিষ্য নাম ক্রমম গুরু। হে গুরুদেব, আমি শুনেছি সেই দেবতাগণ একবার দেবগুরু বৃহস্পতির নিকটে অপরাধ করে, তাদেরকে ছেড়ে তিনি চলে যান, তার কারণটা কি? আর সেই তষ্টার পুত্র বিশ্বরূপকে তারা নিজের পৌরোহিত্যে বরণ করেছিলেন, কি কারণ? বললেন, হে পরীক্ষিত, অতি উত্তম প্রশ্ন করেছ। একবার না দেবগুরু বৃহস্পতি তিনি স্বর্গের সভাতে গিয়েছেন, দেবরাজ ইন্দ্র সমস্ত নর্তক নর্তকী গন্ধর্ব গন্ধর্বীদের নৃত্যকলা প্রদর্শন করছিলেন, অকস্মাৎ কি হল, গুরুদেব গিয়েছেন, তাকে সৎকার করতে হবে, সেজন্য তিনি চক্ষু ঘুরিয়ে নিলেন, গুরুদেবকে দেখেও দেখার ভান করলেন না, সর্বান্তর্যামী দেবগুরু বৃহস্পতি তিনি জেনে বুঝতে পারলেন, তিনি সেখান থেকে অদর্শন হয়ে চলে গেলেন। তাকে বিভিন্ন জায়গায় পরে যখন জ্ঞান হলো, মানে সেই সভা শেষ হলো, তখন দেবরাজ ইন্দ্র চিন্তা করছে, বড় ভুল হয়েছে আমার, কোথাও খুঁজে পেলেন না, নিজের আশ্রমে গেলেন সেখানেও তাকে খুঁজে পেলেন না। তারপরে ব্রহ্মাজির কাছে গেলেন, ব্রহ্মাজি বললেন, দেখো এখন তোমাদের ওই গুরুদেবকে পাওয়া খুব কষ্টকর হয়ে দাঁড়াবে, অতএব তোমরা এক কাজ করো, তোমরা ওই মর্তে তষ্টার পুত্র বিশ্বরূপকে পৌরোহিত্যে বরণ করো, তাহলেই খুব ভালো হবে, তাছাড়া এখন তোমাদের গুরুদেবকে তোমরা পাবে। সমস্ত দেবতাগণ তষ্টা পুত্র বিশ্বরূপ তিনি পরম বৈষ্ণব পরম ত্যাগী, তিনি উঞ্চ বৃত্তি দ্বারা জীবন অতিবাহিত করতেন যা মাধুকুরী বৃত্তির থেকেও অনেক কঠিন। উঞ্চ বৃত্তিটা কেমন জানেন তো? চাষিরা সমস্ত শস্য কেটে নিয়ে চলে যায়, তারপরে তাদের সেই ক্ষেত্রের প্রতি আর কোনো মমতা থাকে না, তা সাধুরা গিয়ে কী করেন, একটি একটি করে সেই ধান্য হোক বা গম হোক সেগুলোকে একটা একটা করে সঞ্চয় করেন, এর নাম উঞ্চ বৃত্তি, খুব কঠিন বৃত্তি। এই উঞ্চ বৃত্তি দ্বারা জীবিকা নির্বাহ করতেন এই বিশ্বরূপ। তিনি দেখলেন তার সমস্ত মাতুল সম্বন্ধ হয়, যদিও দুদিক থেকেও দেবতাগণকে দেখলেন, দেবতাগণ স্তব স্তুতি করছেন, তিনি তাদের সকলকে প্রণাম করে বলছেন, হে দেবতাগণ, আপনারা কারোর কাছে নিজেদের স্বার্থ ছাড়া কখনো আসেন, আপনাদের অভিপ্রায় বলছেন যে আমরা ব্রহ্মাজি কর্তৃক আদিষ্ট হয়ে আপনার কাছে এসেছি, আমাদের গুরুদেব এখন অসন্তুষ্ট, এখন দৈত্যেরা আমাদের উপরে সবসময় হামলা করার জন্য একেবারে প্রস্তুত হয়ে আছে, অতএব আপনি আমাদের পৌরোহিত্য স্বীকার করুন। তিনি হেসে বললেন, আপনাদের পৌরোহিত্য কেউ প্রাপ্ত হলে তার জন্য সেটা গর্বের বিষয় আনন্দের বিষয়, কিন্তু আমি এই পৌরোহিত্য কর্মকে পছন্দ করি না, বরঞ্চ নিন্দা করি, কোন শুদ্ধ বৈষ্ণবগণ তারা কখনোই পৌরোহিত্য কর্ম করতে চান না, কিন্তু আপনারা সেই ব্রহ্মণ্যদেব কর্তৃক আদিষ্ট এবং আপনারা দেবতা আমার পূজনীয়, সেজন্য আমি আপনাদের পৌরোহিত্য স্বীকার করলাম। তিনি এমনভাবে যজ্ঞাদি করলেন যে সমস্ত তাদের হারিয়ে যাওয়া সম্পদ অসুরদের থেকে পুনঃপ্রাপ্ত হলেন। এবারে এই অসুরগণ বিশ্বরূপের মাতুলবর্গ, আবার মাতুল সব, তা একবার আর অপরদিকে কি করলেন, এই বিশ্বরূপের কাছে যে একেবারে অতি অলৌকিক নারায়ণ কবচ ছিল, সেই নারায়ণ কবচ দেবরাজ ইন্দ্রকে প্রদান করেছিলেন। এবং এই নারায়ণ কবচ কেউ যদি ধারণ করে তাহলে মৃত্যু তাকে কিছু করতে পারে না। সেই নারায়ণ কবচের মহিমা বর্ণন করতে গিয়ে তিনি সেই গন্ধর্বরাজ চিত্ররথ একবার আকাশমার্গ দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে তার বিমানটি হঠাৎ নিচে পড়ে গেল। অনতি দূরে দেখছেন এক মহাত্মা তিনি জপ করছেন, তার কাছে গন্ধর্ব অধিপতি চিত্ররথ গিয়ে বললেন যে হে মহাত্মন, আমার এই অলৌকিক বিমান সে ভূমিতে এসে কি করে পড়ল? বললেন, তুমি যে স্থান দিয়ে উড়িয়ে যাচ্ছিলে তার নিচে ঋষি বালকিল্যের সমস্ত অস্থি রয়েছে, তিনি তার শরীরে নারায়ণ কবচ ধারণ করা আছে, সেই কারণে তোমার রথ নিচে পতিত হয়েছে। বলছেন, তাহলে তো এখন সর্বনাশ, এখন আমি দেবীদের সঙ্গে কিভাবে যাব, আমি তো যেতে পারবো না তাহলে আমার লোকে। বলছেন, না, ওই অনতি দূরে এক পূর্ণা নদী আছে, সেখানে তার ওই হাড় সমূহ অস্থি সমূহ বিসর্জিত করে দিলে তোমার ওই বিমান আবার উড়ে চলে যেতে সমর্থ হবে। তিনি তাই করলেন। আর যেতে যেতে গন্ধর্বরাজ চিত্ররথ তিনি বলছেন, এ তো বড় আশ্চর্য, সাধুরা এমনি জীবিত থাকতেই তার কি প্রভাব, আবার শরীর ত্যাগ করে শরীর পচে গেছে তার হাড়েরও এত প্রভাব। তিনি সাধুদের গুণগ্রাম করতে করতে চলে গেলেন। এবারে তিনি যখন সেই হবির ভাগ প্রদান করেন, দেবতাদের উদ্দেশ্যে বিশ্বরূপ একবারে খুব জোরে জোরে মন্ত্র উচ্চারণ করে বলেন, আর যখন অসুরদের নামে দেন তাদের মাতুল কিনা তাই ধীরে ধীরে দেন। দেবরাজ ইন্দ্র এই বিষয়টা বুঝে গেলেন, ভীষণভাবে ক্রোধিত হয়ে গেছে। ক্রোধিত হয়ে কি করেছে, তিনি বজ্র ধারণ করেছেন। তৎসান বিশ্বরূপস্য শিরানি ত্রিণী ভারত সমপিতম সুরাপিত মন্নাদমিতি সুশ্রম। বিশ্বরূপের আবার তিনটি মস্তক ছিল, একটি দিয়ে অন্নাদি সেবন করতেন, একটি দিয়ে সুরাপান করতেন, একটি দিয়ে হবির্ভাব প্রদান করতেন। তিনি সেই অস্ত্র ধারণ করে তিনটি মুণ্ডকে কেটে আলাদা করে দিলেন, তাতে তার মৃত্যু হলো। আর কি হলো, সেই যে সমরস পানকারী মুখ কেটে দেওয়ায় সেখান থেকে কপিন জল মানে চাতক পাখির সৃষ্টি হলো, আর সুরাপাই মস্তক থেকে সেখান থেকে কলবিঙ্ক পক্ষী উৎপন্ন মানে চটক পক্ষী হলো, আর অন্নভোজী যে মুখ ছিল সেটাকে কেটে দিলে তিত্তরি পক্ষীর সৃষ্টি হয়ে তারা উড়ে চলে যায়। এবারে সে ব্রহ্মহত্যার পাপ লাগলো। এবারে ব্রহ্মহত্যার পাপ লাগলে তিনি কি করবেন, সেই পাপ কাকে দেবেন, তাই এক ভাগ চার ভাগে বিভক্ত করলেন। এক ভাগ স্ত্রীদের যা রজস্বলা রূপে পরিদর্শিত হয়, এক ভাগ ভূমিকে, ভূমির মধ্যে যে ঊষর ভূমি দেখা যায় সেটা হচ্ছে ব্রহ্মহত্যার পাপ, তৃতীয় হচ্ছে বৃক্ষ, বৃক্ষকে কাটলে সেখান থেকে যে রস বেরোয় সেটা হচ্ছে ব্রহ্মহত্যার পাপ, আর জল, জলের মধ্যে যে বুদবুদ আকার মানে যে ফেনা সেটা হচ্ছে এই ব্রহ্মহত্যার পাপ। চার ভাগে বিভক্ত করলেন। স্ত্রীদের তিনি আশীর্বাদ দিলেন যে যতই তোমরা রতিক্রিয়া করো তোমাদের সেই রতিক্রিয়া কখনো কোনো অংশে নুনো হবে না। আর ভূমিকে তিনি আশীর্বাদ দিলেন, আর বৃক্ষকে বললেন তোমাকে লোকে যতই কাটুক না কেন তোমরা পুনরায় সমস্ত পল্লবাদী পুনরায় প্রাপ্ত হবে। এইভাবে সকলকে এক একটা আশীর্বাদ প্রদান করলেন। এবারে তষ্টা এই খবর শুনে ভীষণভাবে ক্রোধিত হলেন যে আমার পুত্রকে পৌরোহিত্যে বরণ করে সমস্ত হারিয়ে যাওয়া সম্পদ প্রাপ্ত হলো, আবার তাকে কেটেও ফেললো, এত বড় সাহস ইন্দ্রের। তিনি ইন্দ্র নিধন যজ্ঞ আরম্ভ করলেন এবং ভয়ঙ্করভাবে তিনি যজ্ঞ আরম্ভ করলেন। আর আরম্ভ করলে কি হবে, সেই মন্ত্রের ফের তারতম্যের জন্য সেখানে তিনি বলতে চাইছিলেন আহুতির সঙ্গে যে এখানে দেবরাজ ইন্দ্র এই অগ্নিতেই সহায় মানে অগ্নিতেই পুড়ে সহা হয়ে যাক, কিন্তু মন্ত্রের উচ্চারণের তারতম্যের কারণে হলো কি তার অর্থ পরিবর্তন হয়ে এই অর্থ হলো দেবরাজ ইন্দ্রকে হত্যা করবে এমন অসুর উৎপন্ন হও। দেখতে দেখতে সেখান থেকে বিশাল এক অসুর উৎপন্ন হলেন, আকাশ জোড়া তার শরীর, তার মানে বিশাল শরীর এবং এমন তার প্রভাব, এমন তার জ্যোতি, এবং তিনি যখন হাই তুলছেন মনে হচ্ছে সমস্ত নক্ষত্রগণ তার মুখের মধ্যে এসে প্রবেশ করবে, যখন তিনি জিহ্বা লেলিহান করছেন তখন মনে হচ্ছে সমস্ত আকাশের গ্রহ নক্ষত্রকে যেন লেহন করছেন, এমন মনে হচ্ছে। তিনি বলছেন, দশটাকে বলছেন, হে পিত বলুন আমার কি আজ্ঞা। বললেন, দেখো তোমার জ্যেষ্ঠ ভ্রাতা বিশ্বরূপকে পৌরোহিত্যে বরণ করে তার সঙ্গে ছলনা করে এই দুষ্ট ইন্দ্র তাকে বধ করেছে, অতএব যাও তুমি ইন্দ্রকে হত্যা করো। এবারে সমস্ত দেবসেনারাও তারাও প্রস্তুতি নিয়ে চলে এলেন, আর অসুরগণ তার এই বৃত্রাসুরের সঙ্গে যোগ দিলেন। এবারে বৃত্রাসুর কি করলেন, তাদের সমস্ত অস্ত্র শস্ত্র একবারে হা করে সব খেয়ে ফেলেন। দেবরাজ ইন্দ্রেরও অস্ত্র নেই, দেবতাগণেরও অস্ত্র নেই, সমস্ত অস্ত্রই খেয়ে ফেললেন। এবারে তাদের দিকে যখন হা করলেন, সমস্ত দেবতাগণ দেবরাজ ইন্দ্রের সঙ্গে তারা সকলে পলায়ন পরায়ণ হলেন। ব্রহ্মাজির আদেশে তারা ভগবান শ্রীবিষ্ণুর তব স্তুতি আরম্ভ করলেন, করলে সেখানে ভগবান শ্রীবিষ্ণু প্রাদুর্ভূত হলেন। বল ভক্ত বৎসল ভগবান কি জয়। ভগবান দেবতাগণের তবে সন্তুষ্ট হয়ে প্রাদুর্ভূত হয়ে বললেন, হে দেবতাগণ, যারা দে কথা বলবে না, হে দেবতাগণ, এই বৃত্রাসুর সে এত শক্তি সম্পন্ন যে তাকে আমি নিজেও যদি বধ করতে ইচ্ছা করি তাও সম্ভব নয়। তার মধ্যে এমন শক্তি এমন পরাক্রম আছে, আর তোমরা দেবতারা তাদের কাছে তুচ্ছ। তোমরা যদি যাও, তোমাদের অস্ত্র তো খেয়েই নিয়েছে, এবার তোমাদেরও উদারোৎসব করে ফেলবে। বলছেন, প্রভু আপনি যদি এমন বলেন তাহলে তো আমরা নিরুপায়, কি করি এখন? বলছেন, উপায় আছে, তোমরা দধিচি মুনির নিকটে গিয়ে তার অস্থি প্রার্থনা করো, তাকে সেই অস্থি দাও তোমরা বিশ্বকর্মাকে, এবং বিশ্বকর্মাকে দিলে তিনি এক অমোক বজ্র তৈরি করে দিলে সেই বজ্রের দ্বারাই তার মৃত্যু হতে পারে, এতদ ব্যতি রেখে আর কোনো উপায় নেই বলে ভগবান অন্তরিত হলেন। গিয়ে এবার দেবতাগণ গেলেন, দধিচিমুনি তপস্যারত সেখানে গেলেন। দেবতাগণকে দেখে দধিচিমুনি সর্বজ্ঞানী, তিনি বুঝতে পারলেন এই দেবতাগণ নিজেদের মতলব ছাড়া কিছু বোঝে না। পরিষ্কার বললেন, হে দেবতাগণ, আপনাদের আমি প্রণাম করি, আপনারা স্বার্থবাদী, আপনারা কোনো কারণ ছাড়া আমার কাছে আসেননি, আপনাদের কারণটা বলুন। সমস্ত দেবতাগণ হাত জোড় করে বললেন, হে ঋষে, হে সাধু, আমরা এসেছি, আমরা এই এইভাবে বিপদাপন্ন হয়েছি, ভগবান শ্রীবিষ্ণুর থেকে আপনার প্রভাব আমরা জানতে পেরেছি, আপনি কৃপা করে আপনার শরীরটা আমাকে দিন। তিনি বলছেন, ওহো হে দেবতাগণ, তোমরা কি চাইছো, তোমাদের কোনো জ্ঞান আছে? যে শরীরকে লোকে এত যত্ন করে এই জগতে দেখেন না, কত সুন্দরভাবে সাবান সোডা বিভিন্ন রকম সমস্ত কিছু দিয়ে শরীরটাকে সুস্থ রাখে, আর সেই শরীরটাকে তোমরা কিনা চাইছো, এই শরীরটা কত প্রিয় জানো? দেবতাগণ বললেন, হে ঋষে, আপনাদের জন্মই পরহিতের জন্য, আর এই শরীরটা তো এখন আছে পরে থাকবে না, এ তো ক্ষণস্থায়ী, অতএব এই শরীর যদি আপনার শরীর দ্বারা যদি আমাদের যদি মঙ্গল হয় তাহলে এটা তো ভালোই, আপনাকে আজ হোক তাই 200 বছর 500 বছর 10,000 পরে হলেও 10,000 বছর পর হলেও আপনাকে এই শরীর ছাড়তে হবে, কিন্তু আপনার শরীরটা যদি কারো উপকারে আসে, সাধুগণ তো পরহিতার্থেই তাদের জন্ম। ঋষি বললেন যে, হে দেবতাগণ, আমিও জানি, এবং আমি তোমাদের থেকে এই তত্ত্বমূলক কথা শ্রবণ করার জন্যই আমি এই কথাই বলেছি, ঠিক আছে আমি এই শরীর ত্যাগ করছি। তৎক্ষণাৎ তিনি একেবারে অনায়াসে একেবারে সহজভাবে বিনা কষ্টে প্রভুর সঙ্গে মন সংযোগ করে তৎক্ষণাৎ শরীরটা ছেড়ে দিলেন। দধিচিমুনির হার দিলেন বিশ্বকর্মাকে, অমোক বজ্র তৈরি করে প্রদান করলেন দেবরাজ ইন্দ্রকে। সমস্ত দেবতাগণ পুনঃ অস্ত্রশস্ত্র প্রাপ্ত হয়ে এবারে গেলেন বৃত্রাসুরের সম্মুখে। বৃত্রাসুর তাকে দেখে বলছেন, হে দেবরাজ, হে আমার ভ্রাতৃহন্তা, এসো এসো, আমি তোমাকে এখনই যমালয়ে প্রেরণ। এবারে একে অপরের মধ্যে সংঘর্ষ আরম্ভ। এবারে অসুররা পুনরায় ভগবানের কৃপাদৃষ্টি লাভ করে কি করলেন, তাদের মধ্যেও এক ভয়ঙ্কর শক্তি উৎপন্ন হয়েছে। দেবসেনাগণ এই বৃত্রাসুরের যে সমস্ত সৈনিকরা ছিল অসুর সেনারা তাদেরকে পরাস্ত করতে থাকল। এবং তারা সকলে পরাজিত হয়ে কেউ কেউ তো একেবারে রণক্ষেত্র ছুটে পালাতে লাগলেন। বৃত্তাসুর তখন বলছেন, দেখো এই জগতে দুই প্রকার ভাবে দেহ ত্যাগ করলে মানুষ শ্রেষ্ঠ গতি লাভ করে, ঊর্ধ্ব গতি লাভ করে। শোনো শোনো, এই শরীর প্রাপ্ত হয়ে যদি কেউ ঈশ্বর ভাবনায় বিভাবিত হয়ে ঈশ্বরের উদ্দেশ্যে এই শরীরকে সমর্পণ করে ভজন করতে করতে যদি শরীর ত্যাগ করে তাহলে সেটা শ্রেষ্ঠ। আর দ্বিতীয় হচ্ছে, রণক্ষেত্রে বীরের মতো যদি সে বীর গতি প্রাপ্ত হয় তাহলে সেও ওই ভজন করে যে গতি প্রাপ্ত হয় সেও সেই গতিই লাভ করে। অতএব তোমরা পালিয়ে যেও না। এই দুই প্রকার মৃত্যুকে শাস্ত্রে শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করেছেন। অতএব হে অসুরগণ, তোমরা পালিও না। কে কার কথা শোনে? যারা ভীতু তারা পালিয়েই যাবে, তাদেরকে যতই সাহস দেওয়া হোক না কেন তারা নিজেদের বুদ্ধি কখনো ছাড়ে, তারা পালিয়ে গেল, একা হয়ে গেলেন এই বৃত্রাসুর। এবারে দেবরাজ ইন্দ্রের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হল। তিনি প্রথমে পরিঘ ত্যাগ করলেন, তারপরে এমনভাবে গদা ঘূর্ণন করলেন দেখতে দেখতে তিনি প্রায় 28 হাত দূরে গিয়ে সেই হস্তির সঙ্গে দেবরাজ ইন্দ্র পড়ে গেলেন। সেই ঐরাবত সে অসুস্থ হয়ে গেল, সে আর উঠতে পারছিল না। কিন্তু ইন্দ্র তো দেবতা, তার মধ্যেও অলৌকিক শক্তি আছে। তিনি তার অমৃত কর সংস্পর্শ করে হাতিকে আবার পুনরায় মানে সুস্থ করলেন, আবার তার উপরে বসে আবার যুদ্ধ করতে এলেন। এবারে এইভাবে তাদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ কিন্তু জারি ছিল, চলছিল। দেবরাজ ইন্দ্রকে ওই বৃত্তাসুর বলছেন, হে দেবরাজ, আমি জানি প্রভু যাদের সঙ্গে থাকে তাদের হারিয়ে যাওয়া সম্পদও তারা ফিরে পায়। অতএব আমি জানি আমি তোমাদের কাছে অতি অবশ্যই পরাজিত হব, কারণ প্রভু তোমাদের সঙ্গে রয়েছে। তথাপি আমি তোমাকে বিন্দুমাত্র ভয় করি না। প্রভু যদি তোমার সঙ্গে না থাকতেন তাহলে তোমাদের কারো কোনো সামর্থ্য ছিল না যে আমাকে কিছু করার, আমাকে পরাজিত করার। ঠিক আছে, তুমি তোমার ওই অস্ত্র দিয়েই আমাকে হত্যা করো, তা না হলে তোমার কোনো শক্তি, তোমার কোনো সামর্থ্য নেই যে তুমি আমাকে কিছু করতে পারো। তিনি চিন্তা করছেন দেবরাজ ইন্দ্র যে তাই তো, এই অসুর সে মহাত্মাদের ভাষা কি করে বলছে, সাধুদের ভাষা সে কি করে বলে, এ তো বড় আশ্চর্য, এ তো তাজ্জব বিষয়। আবার বলছেন, হে দেবরাজ, তুমি তোমার ওই বিশ্বকর্মার দ্বারা রচিত দধিচি মুনির হাড় দ্বারা তৈরি যে অস্ত্র, যে বজ্র, তা নিক্ষেপ করো, তা না হলে তুমি আমাকে কিছু করতে পারবে না। আকাশস্থিত সমস্ত দেবতা, যক্ষ রক্ষাদি, সকলে গন্ধর্ব আদি এই ভয়ঙ্কর যুদ্ধ দেখছেন, ঋষিবৃন্দও রয়েছে। দুজনের মধ্যে তর্কতর্কি আরম্ভ হল। এবারে গিয়ে তিনি এমনভাবে আবার প্রহার করলেন দেবরাজ ইন্দ্র, তখন সেই অমোক বজ্র দিয়ে তার একটি বাহুমূল কেটে দিলেন। এবং সে তো বিশাল শরীর, আকাশজোড়া শরীর, তার সেই প্রথমে দক্ষিণ বাহু ছিন্ন হলে সেই ছিন্ন বাহুমূল থেকে রুধির এমনভাবে বহির্গত হচ্ছে যে কি নদীর ধারা বয়ে চলে গেল। এবারে আবার ক্রোধিত হয়ে তিনি যখন আবার যখন তাকে প্রহার করলেন দেবরাজ ইন্দ্রকে, দেবরাজ ইন্দ্র চিন্তা করলেন যে সর্বনাশ, এর শক্তিকে আমি কোনো প্রকারে নুন করতে পাচ্ছি না। আর বধ করতে চাইছেন না যে এই তো অল্প কয়েকদিন পূর্বেই আমি সেই ব্রাহ্মণ বিশ্বরূপকে বধ করে পাপকে চার ভাগে বিভাজন করেছি, এখন আমার কি গতি হবে? আমি যদি তাকে বধ করি আর সে যে সমস্ত মুনি ঋষিদের ভাষা প্রয়োগ করছে, অতএব এ অসুর হলেও এ অসুর বলে আমার মনে হচ্ছে না। এবারে তিনি বাধ্যতামূলকভাবে তার সেই ভয়ঙ্কর প্রভাব সহ্য করতে না পেরে তিনি আবার বাম বাহুটি এখান থেকে কর্তন করে দিলেন। এবারে দুই বাহু যখন কেটে গেছে সেখান থেকে রুধির ধারাতে দুটি নদীর সৃষ্টি হয়ে গেল। আর সে তখন ওই অবস্থায় বলছেন, হে প্রভু, হে ভগবান, এই মুমূর্ষু অবস্থায় আমি তোমাকে দেখার জন্য বড়ই ব্যগ্র হয়েছি। প্রভু আমি কিছু চাই না, নাকপৃষ্ঠম ন চ পারমেষ্ঠম ন সর্বভৌমম ন রসাধিপত্যম ন যোগসিদ্ধির অপুনর্ভবম বা
সামঞ্জস্যত্বা বিরাহস্য কাঙ্ক্ষে, হে প্রভু আমি স্বর্গের রাজা হতে চাই না, আমি পাতালের অধিপতি হতে চাই না, আমি ব্রহ্মার পদ প্রাপ্ত হতে চাই না, আমি মুনি ঋষিগণ যে তপস্যা করেন সেই তপস্যার সেই তপস্যাও চাই না, হে প্রভু আমি কেবল তোমাকে একবার দেখতে চাই। হে প্রভু তোমাকে দেখার জন্য আমার প্রাণটা কেমন যেন বিচলিত হয়ে উঠেছে। এই ভাব দর্শন করে দেবরাজ ইন্দ্র চিন্তা করছে, না না আমি তাকে বধ করব না, আমি এখনই এই ব্রহ্ম শাপাগ্রস্ত ব্রহ্ম পাপে লিপ্ত হয়ে চার ভাগে বিভাজন করেছি, আর আমার মনে হচ্ছে এই অসুর সে অভিসম্পদের কারণে আসুর ভাব প্রাপ্ত হয়েছে, শরীর প্রাপ্ত হয়েছে, অতএব তাকে যদি বধ করি আমার অধোগতি হবে, আমার কি হবে আমি তা জানি না। এই অসুর সে মৃত্যুর সময়ে দুই ছিন্ন বাহু হয়ে সে প্রভুকে স্মরণ করছে, না না আমি তাকে বধ করব না, আর সে বলছে হে প্রভু আমাকে তুমি দর্শন দাও, হে প্রভু তোমাকে দেখার জন্য আমার চিত্তটা বড়ই উদ্বেলিত হয়েছে, প্রভু তুমি আমাকে এখনই দর্শন দাও, প্রভু তোমাকে দেখার জন্য জানো আমার মনটা কেমন হচ্ছে, কেমন হচ্ছে মনটা। তিনি আবার বলছেন অজাত পক্ষাইব মাতরং খগা স্তন্নম যথা বৎসতরা ক্ষুদার্তাঃ প্রিয়ং প্রিয়েব ভূষিতম বিষণ্ণা মনর বৃন্দাক্ষ দিদৃক্ষতে তম। হে প্রভু তোমাকে দেখার জন্য আমার মনটা কেমন হয়েছে জানো, প্রভুকে আরতি করছেন আর সেই অসুর বলছেন যে তোমাকে দেখার জন্য আমার মনটা কেমন হয়েছে জানো। অজাত পক্ষাইব মাতরং খগা, অজাত পক্ষাইব যে সমস্ত পক্ষী শাবকদের এখনো পক্ষদ্বয় গর্জিত হয়নি, তারা মায়ের উপরে নির্ভরশীল জীবন, তারা কি করে মা কখন আসবে, মা আসলে তাই সে মার্যারাদি হতে ভয়মুক্ত হবে, তা সেই মাকে দেখার জন্য তার যে আকাঙ্ক্ষা, প্রভু আমিও সেই অজাত পক্ষীর ন্যায় আমিও তোমাকে দেখার জন্য আমার মনটা উদ্বেলিত হয়েছে। অজাত পক্ষাইব মাতরং খগা ইত্তন্নম যথা বৎসতরা ক্ষুদার্তাঃ, হে প্রভু আর জানো আমার মনটা কেমন হচ্ছে, সেই গাভী কি করেছে বনপ্রদেশে চলে গেছে, সে পুরো দিন বনে বনে বিচরণ করে তৃণ আদি খায়, আর সে সন্ধ্যার সময় ফিরে আসার সময় হয়, আর তার সেই বৎস মানে বাছুরটা গিরিয়ে বাঁধা আছে, সে কি করে যে যখন সেই বৈকালকাল হয়েছে সায়ংকাল হয়েছে তখন সে প্রতিপানে চেয়ে থাকে ওই আমার মা আসছে, তা সেই বাছুর যেমন তার মায়ের অপেক্ষা করতে থাকে কখন তার মা আসবে, এই যে তার প্রতীক্ষা, প্রভু তোমাকে দর্শন করার জন্য না আমার মনটা সেই বাছুরের মতো একেবারে বিবশ হয়ে গেছে, আমার মনটা তোমার প্রতি আকৃষ্ট হচ্ছে, প্রভু আমি তোমাকে দর্শন করতে চাই, আর প্রভু জানো আমার মনটা কেমন হচ্ছে তোমাকে দেখার জন্য। প্রিয়ং প্রিয়েব ভূষিতম বিষণ্ণা, হে প্রভু এখানে স্বামী স্ত্রীও বলেননি, প্রিয় আর প্রিয়া শব্দ প্রয়োগ করেছেন, স্বামী স্ত্রীর মধ্যেও সেখানে স্বার্থ আছে, প্রিয় শব্দ প্রয়োগ করেছেন কেন, যে প্রিয় গিয়েছে বিদেশে গমন করেছে কোনো কার্যক্ষেত্রে বা কার্যান্তরে, তার প্রিয়া গৃহে বসে অপেক্ষা করছে যে আজ তিনটি মাস অতিক্রম হয়েছে, আজকের দিনে আমার প্রতি আজ ফিরে আসবে আমার প্রিয়, তাই সে অপেক্ষা করছে, পথে দিয়ে পথ দিয়ে পথ দিয়ে কেউ যদি যাচ্ছে তথাপি সে মনে করছে ওই বোধহয় আমার প্রিয় এলো, ওই বোধহয় আমার প্রিয় এলো, এখানে কোনো স্বার্থ নেই, এখানে তাকে দেখলেই তার প্রিয়ার পরম আনন্দ হবে, তাই কি করছে যে কখন আমার সেই প্রিয় আসবে, হে প্রভু তোমাকে দেখার জন্য না সেই প্রিয়া যেমন প্রিয়ের অপেক্ষা করে আমার মনটাও ঠিক তদ্বৎ হয়েছে, হে প্রভু আমার দেখার জন্য তোমার মনটা একেবারে আকৃষ্ট হয়ে গেছে, হে প্রভু আমি তোমাকে দর্শন করতে চাই। মূলের অর্থ টিকাকার শ্রী জীবপ্রভু কি বলছেন, অজাত পক্ষাইব মাতরং খগা, প্রভু বলছেন যে সে পক্ষী শাবক সে নিশ্চিন্ত হয়ে থাকবে কেন, তার মা আসলে সে
নিশ্চিন্ত হয়ে যাবে, কোনো বিড়াল আদি তাকে আর বিনষ্ট করতে পারবে না। আর বাছুরের কি বের করলেন, যে তাতেও স্বার্থ আছে। কি স্বার্থ? যে সে মা এলে দুগ্ধ পান করবে, এতেও স্বার্থ আছে। কিন্তু প্রিয়াং প্রিয়েব ভূষিতাম বিষণ্ণা, প্রিয়া প্রিয় আসলে দেখেই তার মনের শান্তি হবে, এতে কোনো স্বার্থ নেই। তাই এটাই শ্রেষ্ঠ, যে প্রিয়ং প্রিয়েব ভূষিতাম, হে প্রভু আমি তোমাকে দর্শন করার জন্য বড়ই একেবারে লালায়িত হচ্ছি। এই অকস্মাৎ তার মধ্যে আসুরিক ভাব পুনরায় জাগ্রত হল। বলছেন হে দেবরাজ সাবধান। এই কথা বলে তিনি অতি দ্রুত গতিতে গিয়ে দেবরাজ ইন্দ্রকে গ্রাস করে ফেললেন। সমস্ত দেবতাগণ ঋষিগণ সকলে হাহাকার করতে থাকল। এবারে বহুদিন পর্যন্ত এই বৃত্তাসুরের পেটের মধ্যে ছিলেন, কতদিন? এক বছর কাল পর্যন্ত। তারপরে এক বছরের মধ্যে দেবরাজ ইন্দ্রের মৃত্যু হয়নি কেন? ওই বিশ্বরূপ কর্তৃক প্রদত্ত নারায়ণ কবজের মহিমার কারণে, সেই কারণে তার মৃত্যু হয়নি। এবারে কি হলো, এক বছর পর পর্যন্ত, এক বছর থেকে কি হলো, যে দেবরাজ ইন্দ্র চিন্তা করলো আর কোনো উপায় নেই, সেই বজ্র দিয়ে তার কুক্ষি দেশ ভেদন করলেন। সেই অমোক বজ্র দিয়ে, নিজের বজ্র দিয়ে নয়, দিয়ে কুক্ষি দেশ ভেদন করে তিনি বাইরে চলে আসলেন, আর তাতে বৃত্তাসুরের মৃত্যু হল। বল বৃত্তাসুর কি জয়, বল দেবরাজ ইন্দ্র কি জয়। সমস্ত দেবতাগণ পুষ্প বর্ষণ করলেন দেবরাজ ইন্দ্রের উপরে, কিন্তু মহিমা বর্ণন করলেন এই বৃত্তাসুরের। এই বৃত্তাসুরের এমন প্রভাব, পরীক্ষিত মহারাজ তিনি প্রশ্ন করলেন কে এই বৃত্র? বলছেন তাহলে সেটাও শোনো, এই প্রসঙ্গ শ্রবণ করে আমাদের পাঠের বিরতি দেব। আর অপরদিকে এই বিশ্বরূপকে হত্যা করে চার ভাগে পাপ বিভাজন করলেন, আর এই বৃত্তাসুরের মৃত্যুতে তিনি কি করলেন, মানস সরোবরে চলে গেলেন, যা আমরা মহাভারতে পূর্ণরূপে শ্রবণ করেছি। তিনি মানস সরোবরে গিয়ে এক বিশাল পদ্ম নালের মধ্যে প্রবিষ্ট হলেন, এবং সেখানে তিনি হবির ভাগ পর্যন্ত প্রাপ্ত হতেন না। হবির ভাগও সেখানে নিয়ে যাবেন কে? অগ্নি। অগ্নিকে বলা হচ্ছে দেবদূত। অগ্নির কাজ হচ্ছে যে সমস্ত দেবতারা, যারা হবির ভাগ প্রাপ্ত ব্যক্তি দেবতা, তাদের সেই হবির ভাগ পৌঁছে দেওয়া। কিন্তু তিনি জলের মধ্যে থাকার দরুন সেখানে অগ্নিদেব প্রবেশও করতে পারত না। তিনি সেখানে তপস্যা করলেন, করে তখন স্বর্গের রাজা কে হবে? স্বর্গের রাজা যযাতিপুত্র নহুষকে করলেন। এই নহুষ তিনি প্রথমে করতে চাননি, দেবতারা বললেন না আমরা তোমাকে শক্তি প্রদান করব, ইত্যাদি ইত্যাদি ঘটনা আমরা মহাভারতে বিশদরূপে শ্রবণ করেছি। এবারে তিনি মানে কালে কালে তার বুদ্ধি ভ্রষ্ট হতে থাকল। তিনি সেই ইন্দ্রাণীকে মানে শচী দেবীকে নিজের পত্নী রূপে প্রাপ্ত হতে চান, কিন্তু এ তো অসম্ভব। শচী দেবী তার গুরুদেব বৃহস্পতিকে জিজ্ঞাসা করলেন যে গুরুদেব, এই আপনি আমাকে সবসময় সতীত্বের আশীর্বাদ প্রদান করেছেন, এখন আমার সঙ্গে সে তো এই প্রকার ব্যবহার করতে চায়। বললেন ঠিক আছে পুত্রী, তুমি এক কাজ করো, তুমি না বলবে যে ব্রহ্মবাদী ঋষিগণের দ্বারা শিবিকায় বসে তুমি আসতে পারলে আমি তোমাকে বিবাহ করব। এবারে কামনমর্ত হয়ে সে কি করেছে, সমস্ত ব্রহ্মবাদী ঋষিগণের শিবিকার মধ্যে উপবিষ্ট হয়ে তিনি আসছেন। এবারে তার মধ্যে ওই যে দুষ্ভাবনা কুপ্রভাব পড়েছে, তাই কি হয়েছে, সে অগস্ত্য ঋষি সামনে ছিল, তার মাথায় পা দিয়ে সেই নহুষ বলে কি না, সর্প সর্প মানে শীঘ্র চল। বলছেন ওরে দুষ্ট, আজ তুমি আমাদের মতো ঋষিদের দিয়ে শিবিকা বহন করাচ্ছ, আবার বলছো সর্প সর্প মানে শীঘ্র শীঘ্র। বলছেন সর্প মানে এক পক্ষে সাপও হয়, তা তুমি যাও এখান থেকে পতিত হয়ে অজগর সর্পরূপে এই ভূতলে গিয়ে পতিত হও। তিনি অজগর সর্প হয়েছিলেন, তারপরে আবার সেই ভীমসেনকে ধরেছিলেন, তারপরে সেখানে আবার ধর্মরাজ যুধিষ্ঠির তার প্রশ্নের উত্তর দিয়ে তিনি আবার সেই সাপমুক্ত হয়ে স্বর্গে গিয়েছিলেন, আমরা মহাভারতে শ্রবণ করেছিলাম। এইভাবে তিনি সম্পূর্ণ বৃত্তান্ত বর্ণনা করলেন। এবার বললেন এই বৃত্তাসুরটাকে, বলছেন এই বৃত্তাসুর সুরসেন বংশীয় মথুরা প্রদেশের রাজা ছিলেন, তার নাম মহারাজ চিত্রকেতু। এই মহারাজ চিত্রকেতু তিনি পরম ধার্মিক রাজা ছিলেন, সমস্ত গুণে গুণান্বিত ছিলেন, কিন্তু তার রানী ছিল এক কোটি, এক কোটিরই কিছু বেশি, কিন্তু তার কোনো সন্তান সন্ততি কিছু ছিল না। একবার ঋষি অঙ্গিরা তার কাছে এলেন, তাকে দেখে তাকে ষোড়শ বিধি অনুযায়ী পূজনাদি করলেন। করার পরে কুশল বার্তা দিয়ে জিজ্ঞাসা করছেন, বলছেন হে রাজন, তোমার সৈন্য সামন্ত, তোমার অস্ত্রাগার, তোমার কোষাগার সব সুন্দরভাবে আছে তো? বলছেন হ্যাঁ আছে। প্রজাগণ তোমাকে নিজের পিতার মতো মানে তো? বলছেন তা মানে, কিন্তু তোমাকে দেখে দুঃখী ব্যক্তির মতো কেন মনে হচ্ছে, সত্য কথা বলো। বলছেন হে ঋষে, আমার সব কিছুই ঠিক আছে, কিন্তু আমার কোনো সন্তানাদি নেই, এটাই আমার দুঃখ। বলছেন কি প্রয়োজন এই সমস্ত সন্তান, এ হওয়ার থেকে না হওয়া বরঞ্চ আরো ভালো, প্রয়োজন নেই, তুমি ভগবানের ভজন করো, ভগবানের ধ্যান ধারণা নিয়েই জীবনটা কাটিয়ে দাও। বলছেন না হে ঋষে, আপনি সমর্থবান, সামর্থ্যবান, অতএব কৃপা করে আমাকে একটি পুত্র আপনি প্রদান করুন, এটাই আপনার চরণে আমার বিনীত প্রার্থনা। ঋষি অঙ্গিরা দেখলেন তার এখনো মোহ দূরীভূত হয়নি, তিনি বললেন ঠিক আছে, আমি তোমাকে এই আশীর্বাদ করি যে হর্ষ শোকপ্রদ একটি পুত্র উৎপন্ন হবে। তিনি একটি ছোট্ট আকারে যজ্ঞ করলেন, যজ্ঞ করে তিনি তার জ্যেষ্ঠা রানী সেই কৃতদ্যুতিকে সেই চরু, মানে পায়স বিশিষ্ট চরু, সেটা প্রদান করলেন। যথাসময়ে কৃতদ্যুতি গর্ভধারণ করে একটি সুন্দর অবয়ব বিশিষ্ট পুত্রের জন্ম দিলেন, এবং আনন্দের আর শেষ নেই। রাজা তো বহু অর্থ সম্পদ সমস্ত ব্রাহ্মণ, সমস্ত সাধু, সমস্ত প্রজাদের মধ্যে বিতরণ করে দিলেন, আনন্দের আর ঠিকানা নেই। এবারে সমস্ত অন্যান্য রানীদের হিংসা হল, প্রচণ্ডভাবে হিংসা, যে এখন রাজা ওই জ্যেষ্ঠা রানী, পাটরানী, কৃতদ্যুতিকে ছাড়া আর কাউকে প্রীতি করে না, ভালোবাসে না, তাদের হিংসা হল। এবার মায়েদের হিংসাও তো আবার এইরকমই হয়, তারা কি করলেন, মানে ষড়যন্ত্র করে দুধের সঙ্গে বিষ মিলিয়ে সেই দুগ্ধ ওই শিশুকে পান করিয়ে দিলেন, তাতে তার মৃত্যু হল। এবারে মৃত্যু হলে সেখানে তো একেবারে ক্রন্দন ধ্বনি উত্থিত হল, সকলেই ক্রন্দন করছেন, ভয়ঙ্করভাবে ক্রন্দন করছেন, কিন্তু ক্রন্দন করতে করতে সকলে তো একেবারে অবস্থা খারাপ তাদের। এবারে দেখতে দেখতে রানী কৃতদ্যুতি তার তো কয়েকবার তিনি মূর্ছা হলেন, আর রাজা যখন এই খবর শুনলেন, রাজা চিত্রকেতু, তিনি আস্তে আস্তে নষ্ট দৃষ্টি হলেন, চোখে আর দেখতে পাচ্ছেন না, মাঝে মাঝে তিনি আস্তে আস্তে পড়ে যাচ্ছেন, সমস্ত রাজ্যে মানে এক দুঃখে দুঃখ এসে উপস্থিত হলো, সমস্ত প্রজাগণ রোজন করছে, আর যে সমস্ত স্ত্রীরা রানীরা দুগ্ধে বিষ মিশিয়েছিলেন তারাও রোদন করছে। এইভাবে সেখানে কেউ কাউকে সান্ত্বনা দেবে এমন কেউ ছিল না। এবারে দেবর্ষি নারদ এবং অঙ্গিরা তারা দুজনে সেখানে এলেন। অঙ্গিরাকে দেখে রাজা তার চরণ ধরে বললেন, প্রভু আপনি তো আমাকে কৃপা করে একটি সন্তান প্রদান করেছেন, কিন্তু এই সন্তান আবার সে মারা গেল, এটাই আমার দুঃখ, এই দুঃখ আমি রাখতে পারছি। দেবর্ষি অঙ্গিরা তিনি বললেন, কেন হে রাজন, আমি তোমাকে কি বলেছিলাম যে তুমি হর্ষ শোকপ্রদ একটি পুত্র প্রাপ্ত হবে, তা তুমি হর্ষ মানে প্রথমে আনন্দ করেছো, এখন এখন শোক, এখন তোমার মধ্যে সেই দুঃখ এসে উপস্থিত হয়েছে, আমি তো কখনো মানে বাজে কথা বলি না। বলছেন না না, আপনার সামর্থ্য আছে, আপনি কৃপা করে আমার পুত্রকে ফিরিয়ে দেন, আমার পুত্রকে আপনি ফিরিয়ে দেন। তখন নারদ সামনে এলেন, এসে বলছেন এই মৃত পুত্র এই পুত্র তোমার, তুমি বলতে চাও? বলছেন বা, এ আমারই পুত্র, আবার কার পুত্র? বলছেন এই পুত্র তোমাকে পিতা বলে ডাকবে। বলছেন কেন ডাকবে না? বলছেন ঠিক আছে, আমি তাহলে তোমার পুত্রকে পুনর্জীবিত করছি। এবারে তিনি মন্ত্র জপ করলেন, করার সঙ্গে সঙ্গে সেই মৃত শরীরে পুনঃ মানে প্রাণ সঞ্চার হল। সেই বালক উঠে বসেছে, বসে হাত জোড় করে দেবর্ষি নারদকে বলছেন যে হে দেবর্ষে, আপনি আমাকে আহ্বান করেছেন, বলুন আমি আপনার কী সেবা করতে পারি? বলছেন দেখো, তোমার পিতা, তোমার মাতা, তোমার দেশের সমস্ত প্রজাকুল, তারা সকলে রোদন পরায়ণ, ভীষণভাবে দুঃখিত। তোমার পিতা দেখো, সে রোদন করতে করতে তার বাকশক্তি পর্যন্ত পূর্ণরূপে স্ফুরণ হচ্ছে না। অতএব তুমি তোমার পিতাকে দেখো তার কি অবস্থা। তখন সেই জীবাত্মন সেই পুত্রই কি বলছেন, নজ্জসন্তি প্রিয় কশ্চিন না প্রিয় সপরয়পি বা একহা সর্বধিয়ং দ্রষ্টা কর্তৃনাম গুণদোষায়। বলছেন হে দেবর্ষে, কে কার পিতা আর কে কার মাতা? আজ আপনি আমাকে যার পুত্র বলছেন, এই রাজার চিত্রকেতু সেই যে কত শতবার আমার পুত্র রূপে জন্ম নিয়েছে এর কোনো ঠিক নেই। অতএব এ তো জীব কর্ম অনুসারে জন্মগ্রহণ করে, আর কর্ম অনুসারেই তার সাময়িক সম্বন্ধ হয়, এ আমার পুত্র, এ আমার কন্যা, এ আমার স্বামী, এ আমার স্ত্রী, এইগুলো সব মায়ার বন্ধন। যখন মারা যায় সেই সম্বন্ধ তৎক্ষণাৎ বিচ্যুত হয়ে যায়। অতএব আমার কে পিতা আর কে মাতা? সঙ্গে সঙ্গে এই মহারাজ চিত্রকেতু মহারাজের মস্তকে যেমন বজ্রপাত হয়, সেই বজ্রপাতের ন্যায় হল। তিনি বলছেন যে পুত্রের জন্য আমি মানে প্রাণ পর্যন্ত ত্যাগ করার জন্য প্রতিশ্রুতি নিয়েছি, আর সেই পুত্র সে আজ আমাকে বলে কি না যে কে কার পিতা কে কার মাতা? যে যার কর্মানুসারে তার জন্ম হয়, তার সম্বন্ধ হয়, আবার মৃত্যু হলে সেই সম্বন্ধ তৎক্ষণাৎ বিলয় প্রাপ্ত হয়। অতএব না না, হে দেবর্ষে, হে নারদজি, আমি এমন পুত্র চাই না। বলছেন ঠিক, তাহলে তো হে রাজন, তুমি বুঝতে পারলে যে এই জগতে এটা মায়িক সম্বন্ধ, যতক্ষণ পর্যন্ত নিজের স্বার্থ সম্বন্ধ আছে ততক্ষণই তুমি আমার আর আমি তোমার। স্বার্থের একটু বিচ্ছেদ হলেই তখন বলে তুমি তোমার জায়গায় আর আমি আমার জায়গায়, এটাই হচ্ছে সংসারের রীতি, সংসারের নিয়ম। এবারে রাজা তিনি আর পুত্রকে চাইলেন না। নারদ বললেন হে জীবাত্মন, তুমি তোমার গন্তব্য স্থানে প্রস্থান করো। দেখতে দেখতে তিনি আবার শুয়ে গেলেন আর তার পরমাত্মা অন্যত্র চলে গেল। এই প্রকার এই যেমন শ্রীমৎ ভাগবতে বলা হয়েছে ঠিক একই, সেই চৈতন্য মহাপ্রভু কীর্তনরত ছিলেন শ্রীবাস অঙ্গনে। শ্রীবাসের পুত্র যখন শরীর ত্যাগ করেছিল, চৈতন্য মহাপ্রভু গিয়ে তাকে এইভাবেই জীবিত করেছিলেন, আর তিনিও এই একই কথা বলেছিলেন, আর একইভাবে তিনি আবার পুনরায় চলে গিয়েছিলেন। এইভাবে তিনি চিত্রকেতু মহারাজের যখন পূর্ণ জ্ঞান হল, অঙ্গিরা ঋষি তাকে দীক্ষা প্রদান করলেন, সংকর্ষণ মন্ত্রে দীক্ষিত দীক্ষা দিলেন। দীক্ষা দেওয়ার পরে বললেন যে ঠিক আছে, তুমি এখন সংকর্ষণ ভগবানের উপাসনা করো, অনন্ত দেবে। এবারে তিনি উপাসনা আরম্ভ করলেন বহুকাল নিয়ম সংযম নিষ্ঠার সঙ্গে। সংকর্ষণ ভগবান তাকে দর্শন দিলেন, বল সংকর্ষণ ভগবান কি জয়। সংকর্ষণ ভগবান তাকে দর্শন দিয়েছেন, তার স্তবিস্তুতিতে সন্তুষ্ট হয়ে বললেন হে প্রিয়, হে বৎস, হে রাজন, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি, আমি তোমাকে সন্তুষ্ট হয়ে এক দিব্য রথ প্রদান করছি, তুমি যথা ইচ্ছায় তথায় গমন করতে পারবে, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে তুমি গমনাগমন করতে পারবে। এই বলে সেই রথটি দিয়ে সেখান থেকে সংকর্ষণ ভগবান অন্তরিত হলেন, বল সংকর্ষণ ভগবান কি জয়। এবারে তিনি যথা ইচ্ছা তথা গমন করে থাকেন। একবার শিবলোকে একটি সভা হচ্ছিল, সেখানে ধর্মবক্তা ছিলেন সাক্ষাৎ মহাদেব ভগবান। তার সেখানে নিজের কোলে বসেছিলেন, কোলরদেশে পার্বতী বসেছিলেন, সমস্ত ব্রহ্মবাদী ঋষিগণ সেই হরিকথা শ্রবণ করছেন, তত্ত্বমূলক কথা তিনি উপদেশ করছেন। এই মর্ত্যস্থিত যে রাজার চিত্রকেতু, তিনি সেখানে গেলেন। তিনি অবাধে যে কোনো স্থানে গমনাগমন করতে পারতেন এই শঙ্করসন দেবের কৃপায়। তাই তিনি সেখানে গিয়ে সকলকে দণ্ডবাদ প্রণাম করে যখন ভেতরে গিয়ে দৃষ্টিপাত করলেন, দেখছেন কি মহাদেবের ক্রোড়দেশে দেবী পার্বতী বসে আছে। কিভাবে? অন্য লোকগুরু সাক্ষাৎ ধর্ম বক্তা শরীরী নাম আস্তে মুখ্য সবায়াং বই মৈথুনী ভূয় ভারয়া। তিনি পরিষ্কার বলছেন যে হে রুদ্র ভগবান, আপনি একজন ধর্মবক্তা, যে আপনি আপনার স্ত্রীকে নিজে ক্রোড়দেশে রেখে আপনি ধর্মকথা উপদেশ করছেন। না না, এ ঠিক নয়, এ অন্যায়। আপনাকে দেখে লোক কি শিখবে? এবারে পার্বতী দেবী, তিনি তো তমগুণী, তিনি ক্রোধিতা হয়ে উঠলেন। বলছেন, ওরে দুষ্ট রাজা, এখনো তোমার মায়িক দৃষ্টিভঙ্গি তোমার গেল না। যাও, আমি তোমাকে অভিসম্পাদ প্রদান করছি যে তুমি যেমন তোমার আসুরিক ভাব এখনো শেষ হয়নি, অতএব তুমি অসুরজনী প্রাপ্ত হও। তাই অসুরজনী প্রাপ্ত হয়ে তিনি হলেন এই বৃত্তাসুর রূপে ওই তষ্টার যজ্ঞ থেকে, যজ্ঞাগ্নি থেকে উৎপন্ন হয়েছিলেন। হে রাজন, তাহলে এই চিত্রকেতু রাজাই সেই পার্বতীর অভিশাপ প্রাপ্ত হয়ে তিনি বৃত্তাসুর রূপে জন্ম নিয়েছিলেন। আর অপরদিকে চিত্রকেতু মহারাজ, তিনি অভিসম্পদ প্রাপ্ত হয়ে এক বিন্দু মাত্র বিচলিত হলেন না। যারা সাধু ব্যক্তি তারা কোনো অবস্থাতেই বিচলিত হন না, মান পেলেও কোনো বিচলিত হন না, অসম্মান করলেও কিছু হয় না, এবং তাকে যদি কটুবাক্য বলেন তাতেও তিনি কিছু মনে করেন না, যদি তার প্রশংসা করেন তাতেও তিনি বিশেষ প্রসন্ন হন না। সাধুরা এমনই হয়ে থাকে। তাই এই সাধু, এই মহাত্মা চিত্রকেতু, তিনি হাত জোড় করে বললেন, হে মাতো, পার্বতীকে বলছেন, দেখুন কত সুন্দর কথা বলছে, হে মাতো, আপনি আমাকে অভিসম্পদ প্রদান করেছেন, সেই অভিসম্পদ থেকে আমি নিষ্কৃতি পাবো, সেজন্য আমি আপনাকে বলছি না। আমি এজন্যই বলছি যে আপনি আমার বাণী দ্বারা কষ্ট পেয়েছেন, মনোদুঃখ পেয়েছেন, আমি সেজন্য আপনার কাছে ক্ষমা চাইছি। পার্বতী দেবী, তিনি তো তমগুণী, ক্ষণে তুষ্টা আবার ক্ষণেই রুষ্টা হয়ে ওঠেন। তিনি আবার তুষ্টা হয়ে গেলেন, সন্তুষ্ট হলেন, বললেন, হে পুত্র, আমার অভিশাপ তো ব্যর্থ যাবে না, তবে তোমার মধ্যে না ওই ভগবত স্মৃতি বিলুপ্ত হবে না। তাই হে রাজন, হে পরীক্ষিত, সেই কারণেই ওই বৃত্তাসুর, সে অসুরজনী প্রাপ্ত হয়েও, অসুর শরীর প্রাপ্ত হয়েও সে ভগবত স্মৃতিকে কখনো ভুলে যেতে পারে, তার সংস্কার তার সঙ্গে কাজ করেছে। তিনি চলে গেলেন। এবার ভোলেনাথ, ভোলে বাবা, তিনি পার্বতীকে বলছেন, হে পার্বতী, তুমি যে তাকে অভিসম্পাদ প্রদান করলে, তুমি জানো না ওই মহারাজ চিত্রকেতু তিনি পরম বৈষ্ণব, মহাবৈষ্ণব, তার মধ্যে এত শক্তি আছে যে তোমাকে আর আমাকে দুজনকেই ভস্মীভূত করে দেওয়ার মতো শক্তি তিনি রাখেন, কিন্তু যারা শুদ্ধ চিত্ত বৈষ্ণবগণ তারা কখনো কারো অমঙ্গল চান না। তিনি যদি চাইতেন আমাদের দুজনকেই ভস্মীভূত করতে পারতেন, কিন্তু শক্তি থাকার সত্ত্বেও তিনি তা কিছু করেননি। এটাই হচ্ছে বৈষ্ণবের লক্ষণ। অতএব সেদিন ভোলে বাবা শুধু বৈষ্ণবগণের মহিমা বর্ণন করলেন। এইভাবে এই কথা শ্রবণ করে তিনি তো ভীষণভাবে খুশি হলেন, পরীক্ষিত মহারাজ। তারপরে তিনি পুংসাবন ব্রতের কথা বললেন। একবার এই 49 জন মরুদগণের জন্ম হল, এবং কেমনভাবে, একবার ঋষি কশ্যপের সেবায় নিযুক্ত হলেন মাতা দিতি। দিতি সন্তুষ্ট, দিতি এমনভাবে সেবা করতে থাকলেন যে একদিন কশ্যপ ঋষি সন্তুষ্ট হলেন। সন্তুষ্ট হয়ে তিনি বলছেন, হে দেবী, হে কল্যাণী, আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি, বলো তুমি কি বর চাও, আমার থেকে একটা বর নাও। তখন তিনি বললেন, মানে তার চালাকি ছিল দিতির, তিনি বললেন যে আমি এমন পুত্র প্রাপ্ত হতে চাই যা মানে দেবতাদের পক্ষে বড় ভয়ঙ্কর জনক হোক। তখন তিনি দুঃখিত হলেন, হায় হায় আমি কি মূর্খ যে আমি তোমার মায়াকে চিনতে পারিনি, তুমি যে আমার সঙ্গে ছলনা করবে এ আমি বুঝতে পারি। তারপরে তিনি সেখানে কয়েকটি বিষয় বর্ণনা করলেন। কয়েকটি বিষয় বর্ণনা করার পরে তিনি সেই পুংসবন ব্রতের কথা বর্ণন করলেন। বর্ণন করার পর আর লাইট নেই, বর্ণন করার পর তিনি গর্ভধারণ করলেন এবং ওই পুংসবন ব্রতর কালে সে সময় দেবরাজ ইন্দ্র তার মানে ছিদ্র অন্বেষণ করছিলেন যে কখন নিয়ম ভঙ্গ করেন। একদিন ব্রতের ক্লান্তিতে মাতা দিতি সেদিন তিনি মুখ ধৌত করলেন না, পদধৌত না করেই তিনি শয়ন করলেন। এবারে যোগ অবলম্বন করে তার গর্ভমধ্যে প্রবিষ্ট হয়ে সেই যে মাংসপিণ্ড যে সন্তান ছিল তাকে সাতটি টুকরো করল। তারা নিষেধ করছে, সেই সাতটি টুকরো বলছে আমরা তোমার শত্রু নই, হে দেবরাজ তুমি আমাদের মেরো না। আবার যখন দেখছেন এত সর্বনাশ, এই মাংসপিণ্ড সে আমার সঙ্গে কথা বলে, এই সাতটা টুকরো হলে আবার এক একটি টুকরোকে সাতটি করে টুকরো করে তাহলে সাত গুণ সাত সমান সমান ৪৯ জন হল। বলছেন আমরা সব মরুদগণ, আমরা অগ্নি, আমরা তোমার ভ্রাতা, আমাদের এভাবে মেরো না। এবারে তারা ওই ৪৯ জন আর দেবরাজ ইন্দ্র একেবারে সাক্ষাৎ মূর্তিমন্ত হয়ে দিতির সম্মুখে মানে অপেক্ষা করছেন। এবারে দিতি তিনি উঠে দেখছেন ৫০ জন, দেবরাজ ইন্দ্রকে বলল বলো তুমি সত্য কথা বলো। তিনি সমস্ত বৃত্তান্ত বললেন আর বললেন হে মাতো, হে মাসিমা সম্পর্কে মাসিমা, হে মাসিমা আমি জানি যে আপনি আমাকে অভিসম্পদ দেবেন, কিন্তু আপনি যা অভিসম্পদ দেবেন আমি মেনে নেব। আপনার গর্ভকে আমি বিনষ্ট করতে গেলে আমি জানতে পারলাম এরা মরুদগণ, আমারই ভ্রাতা আপনার গর্ভে জন্ম নিয়েছে। বলছেন ঠিক আছে দেবরাজ, আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়েছি, হে পুত্র তুমি আমার পুত্রদের সঙ্গে যে মিলেমিশে গেলে এটাই আমি মানে নিজেকে ধন্য মনে করছি, অতএব তুমি তোমার ভ্রাতাদের নিয়ে স্বর্গে চলে যাও। এইভাবে তিনি স্বর্গে চলে গেলেন। আর এখানেই আমাদের মানে সমাপ্ত হচ্ছে ষষ্ঠ স্কন্ধ। সপ্তম স্কন্ধ আরম্ভ হচ্ছে। এখানে পরীক্ষিত মহারাজ বলছেন সমপ্রিয় সুহৃদ ব্রহ্মণ ভূতানাম ভগবান স্বয়ং ইন্দ্রস্বার্থে কথম দৈত্যা নবদাত বিষম যথা। হে প্রভু, হে গুরুদেব, আপনি বলেন যে প্রভু নাকি পক্ষপাত করেন না, তা এই প্রভুর মধ্যে এই পক্ষপাতত্ব এ তো আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। বলছেন না না, প্রভু কখনোই পক্ষপাত করেন না। এই কথা তোমার পিতামহ সেই ধর্মরাজ যুধিষ্ঠির তিনি বলেছিলেন নারদকে, যখন শিশুপালকে ভগবান কৃষ্ণচন্দ্র হত্যা করলেন তখন তার থেকে তার নিজের জ্যোতি মানে ওই শিশুপালের জ্যোতি বেরিয়ে ভগবানের মধ্যে বিলয় হয়েছিল, সাজুর্য মুক্তি প্রাপ্ত হয়েছিল। অতএব সেখানে যে কথা বলেছিল আমি তোমাকে সেই কথাই শ্রবণ করাচ্ছি। তো অন্ধকার দিনে আমাদের সময় হয়ে গেছে, তিনি সেই কথা প্রসঙ্গে ভক্তপ্রবার প্রহ্লাদ মহারাজের চরিত্র কীর্তন করবেন। সেই সমস্ত অলৌকিক অলৌকিক কথা যা যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছিলেন দেবর্ষিপাদকে এবং সেই কী কী প্রশ্ন করেছিলেন আর দেবর্ষি নারদ কী কী উত্তর দিয়েছিলেন সে প্রসঙ্গে সেই পরম ভক্ত যে প্রহ্লাদ মহারাজ তার চরিত্র আমরা শ্রবণ করব। এবং প্রভু সকলের প্রতি যে সমদৃষ্টি ভাবাপন্ন সে বিষয়েও প্রতিপাদন করবেন, যা আমরা মহাপ্রভু গিরিধারীর কৃপা হলে আমরা আগামী দিন ঠিক বেলা ৪টে থেকে পুনরায় শ্রবণ করব। অতএব অদ্যকার দিনের পাঠের বিরতি আমরা এখানেই দিলাম। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয় শ্রী শ্রী গৃন্দ্র বিহারে ভগবান কি জয় শ্রী শ্রী শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয় মাসিক পারায়ণ কি জয় শ্রী শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভগবান কি জয় শ্রী শ্রী সুখদেব গোস্বামী পাদ কি জয় শ্রী শ্রী পরীক্ষিত মহারাজ কি জয়
শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাঠ কি জয়, শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয়, শ্রী শ্রী আপন আপন গুরু মহারাজ কি জয়, শ্রী শ্রী সিদ্ধ শ্রী পণ্ডিত শ্রী রামকৃষ্ণ দাস বাবাজি মহারাজ কি জয়, শ্রী শ্রী কৃপা সিন্ধু দাস বাবাজি মহারাজ কি জয়, শ্রী শ্রী বিষ্ণুদাস বাবা মহারাজ কি জয়, শ্রী শ্রী মহন্ত শ্রী রামগোপাল দাসজি মহারাজ কি জয়, সমপস্থিত বৈষ্ণব বৃন্দ কি জয়, নাম মহিমা কি জয়, জয় জয় শ্রী রাধে নিতাই গৌর হরি বল।